نعم سيغفر شكرا لك.
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أحبتي في الله، আমাদের আলোচনা চলছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শরহুস সুন্নাহ এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ দিয়েছেন ওই কিতাব থেকে। আমরা এই বই থেকে গত দিনে কিতাবের যে খুতবা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ লিখেছিলেন হয়েছে, আজকে আমরা এই গ্রন্থের মূল অংশটুকু থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। قال المؤلف رحمه الله اعلموا ان الاسلام هو السنه والسنه هي الاسلام ولا يقوم احدهما الا بالاخر. নম্বর বহারি রাহিমাহুল্লাহ বলছেন যে জেনে রাখো বা জেনে নাও, ইসলামই হলো সুন্নাহ আর সুন্নতই হলো ইসলাম, এই একটা ছাড়া অপরটা প্রতিষ্ঠিত হতে পারে না, একটার উপরে অন্যটা নির্ভরশীল। এই কথাগুলো কথা খুবই অত্যন্ত সংক্ষিপ্ত কথা, কিন্তু অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার মধ্যে নিহিত যে আল ইসলাম হুয়া সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম, ইসলামই হলো সুন্নাত এবং সুন্নতই হলো ইসলাম, এবং এ দুইটার একটা আরেকটা ছাড়া দাঁড়াতে পারে না, একটা আরেকটা ছাড়া প্রতিষ্ঠা লাভ করতে পারে না। ইসলাম ছাড়া সুন্নত হতে পারে না এবং সুন্না ছাড়া ইসলাম হতে পারে না। এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ প্রথমে বলছেন আলামু, আলাম বা জেনে নাও বা জেনে রাখো, এই কথাটা বলা হয় কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। এ আলামের অর্থ হলো তা আল্লাম, শিখে নাও, জেনে নাও। আর কিভাবে আমরা জেনে নেব, কিভাবে আমরা জানব এ বিষয়টা, এই জানাটা হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। ইজা তা আল্লাম তা আলিম তা জানি, যখন শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করব তখনই আমরা জানতে পারবো। আলাম এই যে কথাটা, এই শব্দটা, এই শব্দটা বলা হয় কোনো বিষয়ের পরবর্তীতে যে কথাটা আসছে, যে বিষয়টা আসছে ওই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আলাম শব্দটা বলা হয়, জেনে নাও। তাহলে বোঝা গেল যখন কেউ কোনো কিছু বলবে, বলার আগে না, আলাম বলার পরে যে বিষয়বস্তুটা আসে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই বিষয়ে জ্ঞান অর্জন করা এটা খুবই জরুরি এবং আবশ্যক, সে বিষয়টা বোঝানোর জন্য, ওই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আলাম বা আলামু এক বচন কিংবা বহু বচনে ব্যবহৃত হতে পারে। তো যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে জেনে নাও বা জেনে রাখো যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, এবং আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন। এখানে ফাআলাম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের উপর ওয়াজিব। এই গুরুত্বপূর্ণ বিষয়টার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কিংবা ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইআলাম এই এই শব্দটা ব্যবহার করছেন, যে জেনে রাখো। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টা, এটা শুধুমাত্র কি না যে এটা শুধুমাত্র জিকির পড়ার বা মুখস্থ বলার বিষয় না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানার বিষয়, এটা বোঝার বিষয়, এটা শিক্ষা অর্জনের বিষয়, বিষয়টা অত্যন্ত মূল্যবান। এবং শুধু অত্যন্ত মূল্যবান না, দুনিয়ার সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং মানুষের জন্য সবচেয়ে বেশি আবশ্যকীয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য, এটার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইআলাম শব্দটা ব্যবহার করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এখানে ওই পরবর্তী বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এবং ওই বিষয়ে শিক্ষা অর্জন জ্ঞান অর্জন করা আবশ্যক এই বিষয়টা বোঝানোর জন্য বলেছেন, ইআলামু আন্নাল ইসলাম হুয়া সুন্নাহ। এরপরে যেমন কোরআনে কারিমে এখানে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত দিয়ে ইআলাম বলে কি বোঝেন, যে ইআলাম মানা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া'লাম ওয়া'মাল বিহি, যে তোমরা মা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝো, অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী এর দাবি চাহিদা অনুযায়ী আমল করো। কোরআন কারিমে সূরাতুল মাইদার 98 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইআলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়ান্নাল্লাহা গাফুরুর রহিম, জেনে রাখো যে আল্লাহ হলেন অত্যন্ত কঠোর শাস্তিদাতা, ওয়ান্নাল্লাহা গাফুরুর রহিম এবং আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানেও আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত্যন্ত কঠোর শাস্তিদাতা, এই বিষয়টার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইআলামু, জেনে নাও, ইআলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে এটা শুধু মুখের কথা না, আল্লাহ কঠোর কঠোর শাস্তি দেতা। এই বিষয়টা যেভাবে বলা হচ্ছে এটা সেভাবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্না আযযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। এই এই বিষয়টা, এটা যে আল্লাহ কঠোর শাস্তি দেতা আর আল্লাহ খুবই ক্ষমাশীল এবং খুবই দয়ালু, এই বিষয়টা শুধু জানার বিষয় না, যে আমরা শুধু শুনলাম যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ শাদীদুল ইকাব, এটা না, বিষয়টার গুরুত্ব আছে এই কথাটার, যে যে আল্লাহ নাফরমানি করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিতে কোনটা বোধ করবেন না, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলবে তাকে ক্ষমা করতে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আল্লাহকে তাকে রহম করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার আনুগত্য করে তাকে ক্ষমা করবেন, তাকে রহম করবেন, যে তার নাফরমানি করবে তাকে তিনি শাস্তি দেবেন এবং তার শাস্তি অত্যন্ত কঠোর। তো এই যে বিষয়টা, এই বিষয়টা মানুষের ভালো করে বোঝার বিষয়, উপলব্ধির বিষয়, যে আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ গফুরুর রহিম, শাদীদুল ইকাব বলার সাথে সাথে গফুরুর রহিম বলা হয়েছে, যে শুধুমাত্র শাদীদুল ইকাব যদি বলা হয় তাহলে অনেক মানুষ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিরাশ হয়ে যাবে, তখন বলবে যে আমার যে পাপ যেটুকু আমি করছি আর আমি যে মাপের পাপি, আমার আর কোনো আল্লাহ থেকে কোনো ধরনের ক্ষমা কিংবা তার দয়া পাওয়ার আর আশা নেই, সুতরাং আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় যা হবার তো হবেই, তো সে তার নাফরমানির উপরে অবিচল থাকবে কিংবা তার নাফরমানি সে আরো বাড়িয়ে দেবে। এই কারণে وَعَلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ এই টুকু বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ, যেন এইভাবে নিরাশ হওয়ার কিছু নেই, لَا تَقْنَتُوا مِن رَّحْمَةِ اللَّهِ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে لَا تَقْنَتُوا مِن رَّحْمَةِ اللَّهِ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতি দয়ালু রাহিম। সুতরাং শুধুমাত্র শাদীদুল ইকাব এটুকু জেনে নিলেই হবে না, এর সাথে সাথে এটাও জানতে হবে। আর শুধুমাত্র গাফুরুর রাহিম এইটুকু জেনে নিলে হবে না, এটাও জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আজ তার পাকড়াও অত্যন্ত শক্ত, তিনি যখন কাউকে ধরেন খুব শক্তভাবে ধরেন, তার আজাব তিনি অত্যন্ত কঠোর, তার শাস্তিটা অত্যন্ত কঠোর, এটাও জানতে হবে। নতুবা শুধু আল্লাহ গাফুরুর রাহিম, যে যা ইচ্ছা তাই করো আল্লাহ গাফুরুর রাহিম, তো এটা এটা মানুষকে নাফরমানির পথে এই যে ধারণা, শুধু এই ধারণাটুকু যদি থাকে যে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু, তাহলে মানুষ তার নাফরমানির উপরেই চলতে থাকবে, অবিচল থাকবে, কিংবা তার নাফরমানি আরো বেড়ে যাবে, কোন অসুবিধা নেই। এফরাহ ওয়াস্তানিস ফারফিশ উকাইয়িফ আদ-দুনিয়া জামিলা ওয়াল হায়াত হালওয়া ওয়া হাদা খায়র ফাইদ ওয়া রাব্বুকা গাফুরুর রাহিম। এই যে দুনিয়াটা যতটুকু পারো উপভোগ করো, আল্লাহ গাফুরুর রাহিম। এটা হলো নাফরমানদের ধারণা এবং এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান মানুষের মনের মধ্যে এই ওয়াসওয়াসা গুলো দেওয়ার কারণে মানুষ এই শুধু ঠিক আছে নামাজ না পড়লে কি হবে, অসুবিধা নেই, আল্লাহ গাফুরুর রহিম, এইটা যেন কোনোভাবে মনে না করে। ইয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ অত্যন্ত কঠোর শাস্তিদাতা, এটা জেনে রাখো। তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা জানার উপরে অনেক কিছু নির্ভর করে। এই বিষয়টা যদি সঠিকভাবে কেউ জানে, তো সে আল্লাহর আনুগত্যের পথে চলবে, আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকবে, এতই গুরুত্বপূর্ণ। এই কারণে এর শুরুতে বলা হয়েছে ইয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব আন্নাল্লাহ গাফুরুর রহিম। ফাতাতি কালিমাতু ইয়ালাম ওয়া আলামু লিল ইহতিমাম লিমা বাদাহা, মোট কথা হলো ইয়ালাম এটা এক বচনে কিংবা বহু বচনে এই শব্দটা আসে, লিল ইহতিমাম লিমা লিমা বাদাহা, এর পরে যে বিষয়বস্তুটা আসছে ওই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করার জন্যই এই শব্দটা ব্যবহৃত হয়। এরপরে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন আল ইসলাম হুয়া সুন্নাহ ওয়া সুন্নাতু হিয়াল ইসলাম, আল ইসলাম হুয়া সুন্নাহ ওয়া সুন্নাহ হিয়াল ইসলাম, ইসলামই হলো সুন্নাত এবং সুন্নাতই হলো ইসলাম। ইসলাম কি? আল ইসলাম হুয়া আত-তারিকাতু আল্লাতি জাআ বিহা আর-রুসুলু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়া কুল্লু রুসুলি জাউ বিল ইসলাম فكل نبي دعا الى الله وجاء بشريعه من عند الله فذلك هو الاسلام কে ইসলাম হলো যে পথ বা যে বিষয় নিয়ে নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন দুনিয়াতে, যে পথের বার্তা নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, সে পথে সে পথটাই হলো ইসলাম। অর্থাৎ ইসলাম হলো নবী রাসূলগণের নিয়ে আসা পথের নাম হলো ইসলাম। প্রত্যেক নবী রাসূলগণই ইসলাম নিয়ে এসেছেন। তো যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথের দিকে আহ্বান জানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত যে বিধি বিধানগুলো নিয়ে এসেছেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ নবী রাসূলগণের নিয়ে আসা বার্তা, তারা নবী রাসূলগণ যে পথের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন, যে বিধি বিধানগুলো নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, অর্থাৎ মানুষের জীবন চলার পথ হিসাবে যে বিষয়গুলো নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাই কি? সেটাই হলো ইসলাম। ইসলাম কি? যে নবী রাসূলগণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নিয়ে আসা যে জীবন বিধান, যে চলার যে পথ, যে বিধি বিধান, এগুলোকে বলা হয় ইসলাম। মানুষ তার জীবন কোন পথে পরিচালিত করবে, কিভাবে পরিচালিত করবে, সহজ কথা এটি হলো, এই নির্দেশনাটাই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু মানুষ কোন পথে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, এই যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ নিয়ে এসেছেন, নবী রাসূলগণের প্রদর্শিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রদর্শিত সেই পথের নামই হলো ইসলাম। কোন পথে মানুষ চলবে, তার জীবন পরিচালনা করবে কিভাবে করবে, কিভাবে করবে এটার মধ্যে শরিয়া, কিভাবে করবে মানে কোন বিধান অনুযায়ী কিভাবে করবে এটার মধ্যে এটি হচ্ছে শরিয়া, কোন পথে চলবে সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে কিভাবে চলবে সেটাই হচ্ছে ইসলামী শরিয়া। তো নবী রাসূলগণের প্রদর্শিত এই পথের নামই হলো, পথটাই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথের নামই হলো ইসলাম। ইসলাম হলো পথ, যে পথ নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যে পথের নির্দেশনা এবং যে বিধিবিধানের নির্দেশনা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন সেটাই হচ্ছে ইসলাম। এই পথের দিকে, যে পথের দিকে নবী রাসূলগণ মানব জাতিকে আহ্বান জানিয়েছেন সে পথের নামই হলো ইসলাম। ফাল ইসলাম ইবাদাতুল্লাহ ওয়াহদাহ ফি কুল্লি ওয়াক্তিন বিমা শারাআহু। ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, সব সময় একমাত্র আল্লাহর ইবাদত করা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, আল্লাহর প্রবর্তিত পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়, নবী রাসূলগণের নির্দেশিত প্রদর্শিত পন্থায় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদত করা কিভাবে করবে, এই পদ্ধতি, এই পন্থা, এই পন্থার নামই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের জন্যই একটা নির্ধারিত সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য শরীয়ত প্রবর্তন করে দিতেন। প্রত্যেক নবীর শরীয়তটাই ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই সেটা বাতিল হয়ে যেত, নতুন করে আরো বিধিবিধান তাদের প্রতি বিধিবিধান আসতো, নতুন নবী আসতেন, রাসূল আসতেন নতুন বিধান নিয়ে। তো প্রত্যেক পূর্ববর্তী সকল নবী রাসূলের শরীয়তটা ছিল একটা নির্দিষ্ট এবং নির্ধারিত মেয়াদের জন্য। وقد شرع الله للانبياء شرائع الى اجال ثم ينسخها। এরপরে এই নির্ধারিত সময় পেরিয়ে গেলেই সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিতেন, মনসুখ করে দিতেন। আর তখন فاذا نسخت كان العمل بالناسخ هو الاسلام الى ان نسخت تلك الشرائع بشريعه محمد صلى الله عليه وسلم। এরপরে ওই শরীয়তের মেয়াদ যখন শেষ হয়ে যেত, নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই ওইটা মনসুখ হয়ে যেত এবং এর পরিবর্তে ওইটাকে মনসুখকারী, ওইটাকে রহিতকারী আরেকটা শরীয়ত এসে যেত। তখন সেই রহিতকারী শরীয়তের অনুসরণটাই ছিল হতো ইসলাম। এখানে এই যে কথাগুলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, এর দ্বারা এটিও বুঝিয়ে চেয়েছেন যে যেহেতু আমরা শুরুতে বলছি যে ইসলাম হচ্ছে তরিকা, ইসলাম হলো নবী রাসূলদের প্রদর্শিত পথের নাম, মানুষের জীবন বিধানের নাম, শরীয়তে ইসলামিয়া যেটা বা যে পথে মানুষ, যে বিধিবিধান অনুযায়ী মানুষ তার জীবন পরিচালনা করবে, সেই বিধিবিধান, সেই পথ, পন্থা এবং পদ্ধতির নামই হলো ইসলাম। এখন এই যে পরবর্তী নাসিখ এবং মনসুখের যে বিষয়, যে প্রত্যেক নবী রাসূলগণের শরিয়া, তাদের দিনটা ছিল একটা নির্ধারিত মেয়াদের জন্য, তাদের শরিয়তটা ছিল একটা, তারা যে বিধিবিধানগুলো মানব জাতির জন্য নিয়ে আসতেন সেই বিধিবিধানগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা প্রযোজ্য হতো, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেই সেটা রহিত হয়ে যেত এবং পরবর্তীতে নতুন আরো অন্য নবী আসতেন, রাসূল আসতেন, নতুন বিধিবিধান আসতো, তখন সেটাই হতো, ওই নতুন যেটা আসতো সেটাই হতো ইসলাম, এবং যেটা মনসুখ বা রহিত হয়ে যেত ওইটার উপরে আর তখন আমল করার অনুমতি থাকতো না, সেটার উপরে আমল করা গ্রহণযোগ্য হতো না। এখন যেহেতু, তাহলে প্রশ্ন হলো যে যেহেতু আমরা বললাম যে প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, এই যে নির্দেশনা নিয়ে আসেন, এই নির্দেশনা হলো ইসলাম। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে যখন ওই নবীর শরীয়তের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, তখন যখন এটাকে মনসুখ করে দেওয়া যেত, তখন কি এর অর্থ কি এটা যে ইসলাম বাতিল হয়ে যেত, ইসলাম মনসুখ হয়ে যেত না? এই কথাটাই কিন্তু শেখ ফৌজান হাফিজুল্লাহ এখানে এই এই বিষয়টা বুঝাতে চেয়েছেন যে না, সেই শরীয়তটা মনসুখ হয়ে যাওয়া অর্থ এটা না যে ইসলাম বাতিল হয়ে যাওয়া, বরঞ্চ ওই মনসুখ যে বিষয়টা ওইটাকে রহিত করত, পরবর্তীতে যে শরিয়াতটা পূর্ববর্তী শরিয়াতকে বাতিল বা রহিত করত, রহিত করত, বাতিল না ওইটাকে রহিত করা বলা হয়, মনসুখ করত। এই নাসিখকারী যে শরিয়াতটা পূর্ববর্তী শরিয়াতকে রহিত করত, ওই রহিতকারী শরিয়াতটাই হইল এটাকে অবলম্বন করা, এটাকে অনুসরণ করা, এটি হলো ইসলাম, এটাই হলো ইসলাম। এবং পূর্ববর্তী শরিয়াতকে মনসুখ হিসাবে মেনে নেয়া, এটি হলো ইসলাম। পূর্ববর্তীটাকে তখন মনসুখ, যেটা রহিত হয়ে গেছে ওইটার উপরে আমল বাদ দিতে হবে, যে বিষয়টা রহিত করলো ওইটার উপরে আমল করতে হবে, এবং এটি হচ্ছে ইসলাম। কারণ কি এখানে মূল বিষয়টা হলো যে ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত, আল্লাহর নির্দেশিত, আল্লাহর প্রবর্তিত পথ, পন্থা এবং পদ্ধতির নামই হলো ইসলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে পথ, যে পন্থা, যে পদ্ধতি মানব জাতির জন্য প্রবর্তন এবং নির্ধারণ করে দেবেন, সেটাই হবে ইসলাম। যখন যেটা তিনি বাতিল করে দেবেন সেটাকে বাতিল হিসাবে মেনে নেয়া, ওইটার উপরে আমল বাদ দেয়া, সেটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। সুতরাং এই যুক্তি এখানে অচল যে পূর্ববর্তী নবী রসুলগণের যে যে বিধান, তাদের যে শরিয়া, সেই শরিয়াত হলো ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা যে শরিয়া, এটা হলো ইসলাম। সুতরাং আগেকার যে কোনো একটাকে মানলেই ওইটাকে ইসলাম মানা হলো না, এটা ইসলাম মানা হলো না। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পথ প্রদর্শন করতেছেন, মানব জাতির পথ প্রবর্তন করে দিচ্ছেন, তাদের শরিয়ত প্রবর্তন করে দিচ্ছেন, তার পক্ষ থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনাটাই হলো প্রকৃতপক্ষে অনুসরণীয় পথ, সেটাই হচ্ছে ইসলাম। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথের নির্দেশনা দিচ্ছেন এবং পথ প্রবর্তন করে দিচ্ছেন, তিনি যেটা করে দেবেন সেটার অনুসরণটাই হলো হবে ইসলাম, এবং তিনি যেটা রহিত করে দেবেন সেটাকে বাদ দেয়াই হবে ইসলাম, এবং এর বিপরীত কিছু করা এটাই হবে ইসলাম বিরোধী কাজ। আলা কুল্লি হাল, আমরা যেটুকু বুঝলাম যে ইসলামের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তিত, তার নির্দেশিত পথ, পন্থা এবং পদ্ধতির নাম হলো ইসলাম। আল ইসলাম, ইসলামের অর্থ হলো তরিকা, পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার নবী রাসূলগণ প্রত্যেকেরই একটা নির্ধারিত শরীয়তের একটা নির্ধারিত মেয়াদ থাকত, ওই মেয়াদ চলে যাওয়ার পরে নতুন নবী বা রাসূল আল্লাহ পক্ষ থেকে আগমন করতেন নতুন শরিয়াত নিয়ে, তখন পূর্ববর্তী শরিয়াতটা মনসুখ হয়ে যেত, হ্যাঁ, এবং নাসিখ বা রহিতকারী দিনটা এটি হতো অনুসরণযোগ্য, এটাকে অনুসরণ করা হতো এবং এটি হতো ইসলাম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে নিয়ে আসা দিন বা পথ, পন্থা, পদ্ধতি গুলো সবকিছু মনসুখ হয়ে যায়, এবং একমাত্র এর নাসিককারী হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরিয়া, নিয়ে আসা দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূলের আগমন ঘটবে না, সুতরাং এই দিনে ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা এই দিন, তার শরিয়াত, এইটা কখনো মনসুখ হওয়ার সম্ভাবনা নেই। কিয়ামত পর্যন্ত এটিই বাকি থাকবে এবং এইটাকেই অনুসরণ করা প্রত্যেক আদম সন্তানের উপরে ওয়াজিব। إلى أن نسخت تلك الشرائع بشريعة محمد صلى الله عليه وسلم يقول الله جل وعلا لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب. এই যে আগেকার সব শরিয়াত গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট মেয়াদের পরে সেটাকে মনসুখ করে দিতেন, এরপরে নতুন শরিয়াত প্রবর্তন করতেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রহিত করা এবং নতুন দিন প্রবর্তন করে দেয়া, আগেরটাকে রহিত করা, এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিকুল্লি আজালিন কিতাব, লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটা বিষয়ের একটা নির্ধারিত কাল কি আছে, লিপিবদ্ধ আছে, প্রত্যেকটা বিষয়ের একটা নির্ধারিত মেয়াদ লিপিবদ্ধ আছে। এখানে কিতাব কিতাব বলতে যে আমরা সাধারণত যে গ্রন্থ বুঝি সেটা না, এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে মাকতুব, যে লিখিত বিষয়টা, ওইটাকে বোঝানো হয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয়েরই একটা নির্ধারিত মেয়াদ আছে, যখন মেয়াদ চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওইটাকে রাখেন ইচ্ছা হইলে, এবং তিনি চাইলে সেটাকে রহিত করে দেন। যেমন পরের আয়াতে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়ামুল্লাহু মা ইয়াশাউ ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহ যা চান সেটাকে মিটিয়ে দেন এবং রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং মূল কিতাব তার কাছেই আছে, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ইয়ামহুল্লাহ মিটিয়ে দেন, ওইটাকে নিশ্চিন্ন করে দেন। ওয়ুসবিত, এবং যা ইচ্ছা তিনি এটাকে রাখেন, অবশিষ্ট রাখেন, এটাকে তিনি প্রতিষ্ঠিত করেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং তার নিকটই আছে কিতাবের মূল অংশ বা মূল মূল গ্রন্থ তার কাছেই আছে। তো যেটুকু নাসিখ হয় সেটাও মনসুখ হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনসুখ হয়, আর যেটুকু অবশিষ্ট থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই সেটা হয়। অর্থাৎ এই যে যে পূর্ববর্তী দিনকে যে দিনকে রহিত করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার তিনি যে মেয়াদ নির্দিষ্ট করে রেখেছেন ওই মেয়াদ পর্যন্ত এটা অবশিষ্ট থাকে, মেয়াদ শেষে সেটাকে মনসুখ করে দেন, পরবর্তীতে নতুন শরিয়ত প্রবর্তন করে দেন। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন নিয়ে আসা দিন, এই দিনের বিষয়েও এই কথা প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের মধ্যে প্রথমে অনেকগুলো বিষয় ছিল যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ইচ্ছা হয়েছে ওইগুলোকে নিশ্চিন্ন করে দিয়েছেন, ওইগুলোকে মনসুখ করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, আর যেগুলো রাখা দরকার এরপর থেকে কিয়ামত পর্যন্ত যেগুলো রাখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে রেখে দিয়েছেন। ইয়ামুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর মূল গ্রন্থ যে সবকিছু কোনটা নাসিখ হবে কোনটা মনসুখ হবে, অবশিষ্ট কি থাকবে, যেটা থাকবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ইলমের মধ্যে সেটা আছে, তার লওহে মাহফুজের মধ্যে সেটা আছে অবিকল। ফাল ইসলাম হুয়া মা জাআত বিহি আর-রুসুল মিন আদ-দাআওয়াহ ওয়াল আমাল ফি কুল্লি ওয়াক্তিন বিহাসবিহি ইলা আন জাআত বা'থাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসারা আল-ইসলাম হুয়া মা জাআ বিহি দুনা গায়রিহি। তো এই আলোচনার ভিত্তিতে শাহ ফাউজান হাফিজুল্লাহ বলছেন যে ইসলাম হলো যেটা নিয়ে রাসূলগণ আগমন করতেন, যে দাওয়াত নিয়ে এবং যে কাজ নিয়ে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ের উপযোগী যে দাওয়াত এবং যে সমস্ত আমল বা আমলের নির্দেশনা নিয়ে নবী রাসূলগণ আগমন করতেন সেটাই হচ্ছে ইসলাম। শেষ পর্যন্ত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, আগমনের পর থেকে তার নিয়ে আসা, তিনি যে বিষয়ে দাওয়াত নিয়ে এসেছেন, যে বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন, এবং তিনি মানব জাতিকে যেসব কাজের নির্দেশনা দিয়েছেন সেগুলোই হয়ে গেল ইসলাম, একমাত্র সেটাই হলো ইসলাম। তখন পূর্ববর্তী যেহেতু ওইগুলো মনসুখ হয়ে গেল, সুতরাং ওগুলোকে আর ইসলাম বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ওইগুলার মেয়াদ ছিল ততক্ষণ পর্যন্ত ওইগুলো ইসলাম ছিল,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পূর্ব পরে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের সকল দিনগুলো মনসুখ হয়ে গেল, যদিও প্রত্যেক নবীরই পরের নবী আসার সাথে সাথে পূর্ববর্তী নবীর শরিয়া মনসুখ হয়েছে। তো এইভাবে এই ধারাবাহিকতায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আগেকার তার পূর্বের নবী রাসূলের দিন মনসুখ হয়ে গেল, সুতরাং ওইগুলোকে আর ইসলাম বলা যাবে না। তখন থেকে একমাত্র ইসলাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনই হলো একমাত্র ইসলাম। এবং এইটাই যেহেতু এরপরে আর কোন এর নাসিখকারী আর কোনো কিছু আসার সম্ভাবনা নেই, আসবে না কিয়ামত পর্যন্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবেন না, সুতরাং নতুন আর কোনো ধর্ম বা দিন আসা আসবে না। সুতরাং এই ইসলাম আর রহিত কখনো কেয়ামত পর্যন্ত এটা রহিত হবে না, এটি হবে কেয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা এই দিনই হবে, এটি হবে একমাত্র ইসলাম। فمن بقي على الأديان السابقة ولم يؤمن بمحمد صلى الله عليه وسلم فليس بمسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যদি কেউ পূর্ববর্তী নবীর ধর্ম অনুসরণ করে তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না, কারণ তখন আর পূর্ববর্তী নবীর ওই দিন এটা ইসলামই না। সুতরাং ওইটার যদি পূর্ববর্তী কোন ধর্মের কেউ অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না। হাইসু লাম ইয়ানকাদ লিল্লাহি আযজা ওয়া জাল, এর কারণ কি? সে আল্লাহর প্রতি আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ করেনি, সুতরাং সে মুসলমান হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগের এই দিনগুলোকে মনসুখ করে দিয়েছেন, নতুন দিন নতুন বিধিবিধান তিনি পাঠিয়েছেন। তাকে সে যদি প্রকৃত অর্থে মুসলিম হতো তাহলে সে অবশ্যই আল্লাহর এই নির্দেশের প্রতি যেটা আল্লাহ রহিত করছেন সেটাকে রহিত হিসাবে মেনে নিয়ে ওইটার উপরে আমল ছেড়ে দিত, এবং রহিতকারী হিসাবে নতুন যে বিধিবিধানগুলো প্রবর্তন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অনুসরণ করত। কিন্তু যেহেতু সে সেটা করেনি, তাতে বোঝা গেল সে আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ করেনি, আল্লাহর নির্দেশকে সে মান্য করেনি, পালন করেনি। আল্লাহর নির্দেশকে মানা, আল্লাহর নির্দেশের কাছে নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা, ওইটাকে মেনে নেয়া, এটি হলো ইসলামের মানে ওই পথ অনুসরণের, আল্লাহ প্রদর্শিত পথ অনুসরণের, আল্লাহর নির্দেশিত পথ অনুসরণের নমুনা হলো এটা, যে এটাকে মেনে নেয়া। ইসলাম আমরা বললাম যে ইসলামের অর্থ হলো তরিকা, আল্লাহর নির্দেশিত আল্লাহর প্রবর্তিত পথ পন্থা হলো ইসলাম। এখন এই ইসলাম মানুষ কিভাবে এটাকে আত্মস্থ করবে, আমি কিভাবে মুসলিম হব, ওই পথকে মেনে নিয়ে, ওই পথকে মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ আমাকে দেখিয়ে দিয়েছেন আমার জন্য, যে পথ আমার জীবন বিধান হিসাবে যে বিষয়গুলোকে তিনি নির্ধারণ করে দিয়েছেন ওইগুলোকে মেনে নেয়া, ওইগুলোর উপরে আমলের মাধ্যমেই আমি মুসলিম হতে পারবো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসাবে গণ্য হব। এখন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যদি কেউ আল্লাহর মনসুখকৃত আগেকার কোন ধর্মের অনুসরণ করে তাহলে সে মুসলিম হিসাবে গণ্য হবে না, কারণ সে আল্লাহর নির্দেশের প্রতি নির্দেশকে মান্য করেনি, আল্লাহর নির্দেশিত পথকে সে নিজের পথ হিসাবে গ্রহণ করেনি। এই কারণে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। কেন? হাইসু লাম ইয়ানকাদ লিল্লাহ, সে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য করেনি, ওয়ালাম ইউতিআ হাযার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই রাসূলের সে আনুগত্য করেনি, লিআন্না মা কানা আলাইহি কাদ ইনতাহা ওয়া নুসিখ, কারণ সে পূর্ববর্তী যে নবীর যে ধর্ম অনুসরণ করতেছে ওইটা মনসুখ হয়ে গেছে এবং ওইটা শেষ হয়ে গেছে, আর মনসুখ বা রহিত বিষয়ের উপরে অবশিষ্ট থাকা, ওইটার উপরে প্রতিষ্ঠিত থাকা সেটা কোনো দিন না। ইন্নামাল আমালু বিন্নাসিখি হুয়াদ দিন, নাসিখ বা রহিতকারী যে বিষয়টা ওইটাকে ওইটার উপরে আমল করা এটি হচ্ছে দিন। যেটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটাকে ছেড়ে দেয়া, এবং যে বিষয়টা রহিত করছে রহিতকারী বিষয়টার উপরে আমল করা এটি হচ্ছে দিন। যেমন ইসলামের প্রথম দিকে শরাবের বিষয়ে যে পুরাপুরি এটাকে নিষিদ্ধ করা হয়নি, ফিহি ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এইভাবে পর্যায়ক্রমে নিরুৎসাহিত করা হয়েছে মদের বিষয়ে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে এটাকে হারাম ঘোষণা করছেন। তাহলে এর আগের যে নির্দেশনাগুলো বা এই যে বিষয়গুলো, এগুলো কি হয়ে গেল? ওই হুকুমগুলো মনসুখ হয়ে গেল, মনসুখ হয়ে গেল। এখন নাসিখকারী যে আয়াত, ওইটার উপরে আমল করা এটি হচ্ছে দিন। তো এইভাবে ধর্মের বিষয়েও যে ধর্মগুলো মনসুখ, ওইগুলার উপরে আমল করা এটা দিন অনুসরণ করা না। যদি কেউ ওইগুলো অনুসরণ করে তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। কৌলুহু ওয়াসুন্নাহ হিয়াল ইসলাম, ওয়াসুন্নাহ হিয়াল ইসলাম, এবং সুন্নতি হলো ইসলাম। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, প্রথমে বললেন যে আল ইসলাম হুয়া সুন্নাহ, ইসলামই হলো সুন্নাহ, আর এরপরে ওয়াসুন্নাতু হিয়াল ইসলাম, যে ইসলামই হলো সুন্নতি হলো ইসলাম। তো এই দুইটা, যে ইসলামী সুন্নাহ, সুন্নতি ইসলাম, এটা কিভাবে, যেহেতু আমরা বলছি শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন লা ফারকা বাইনাহুমা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ইযা ফাসসারনা সুন্নাতা বিত্তরিকাতি ফালা ফারকা বাইনাহা ওয়া বাইনাল ইসলাম, যেহেতু আমরা সুন্নতের অর্থ বলি, আমরা ব্যাখ্যা করি তরিকা বা পথ, পথ বলে সুন্নত অর্থ হলো আত-তরিকাতু, পথ, আর ইসলামেরও আমরা অর্থ করলাম কি, এটা হলো আল্লাহ নির্দেশিত পথ। সুতরাং দুইটার অর্থই যেহেতু পথ, সুতরাং ইসলামই হলো ইসলাম, ইসলাম যেভাবে আল্লাহ নির্দেশিত পথ, সুন্নাটা হলো সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথ। এই অর্থে ইসলামই হলো সুন্নত এবং সুন্নত হলো ইসলাম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কউলুহু ওয়ালা ইয়াকুমু আহাদুহুমা ইল্লা বিল আখারি, ওয়ালা ইয়াকুমু আহাদুহুমা ইল্লা বিল আখারি, ইসলাম এবং সুন্নত এই দুইটার একটা অপরটি ছাড়া কায়েম হতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। যদি ইসলাম না থাকে তাহলে সুন্নত হতে পারে না, যদি সুন্নত না থাকে তাহলে ইসলাম হতে পারে না, একটা অপরটার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। কারোর মধ্যে ইসলাম আছে সুন্নত নেই, সে মুসলিম হিসাবে গণ্য হবে না। কারোর মধ্যে সুন্নত আছে ইসলাম নেই, সে মুসলিম হিসাবে গণ্য হবে না। লা ইয়াকুমুল ইসলামু ইল্লা বিসুন্নাহ ওয়ালা তাকুমু সুন্নাতু ইল্লা বিল ইসলাম, ইসলাম ছাড়া সুন্নাত কায়েম হবে না, সুন্নাত ছাড়া ইসলাম কায়েম হবে না। ফাল্লাযী ইয়াদ্দাঈ ইসলাম ওয়ালা ইয়ামালু বিসুন্নাহ, যে ইসলামের দাবি করে কিন্তু সুন্নাহ অনুযায়ী আমল করে না, লাইসা বিমুসলিম, সে মুসলিম না। ওয়াল্লাযী ইয়ালামু সুন্নাহ, যে সুন্নাহ জানে, ওয়ালা ইয়াসলিমু লিল্লাহ, কিন্তু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে না, লাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। ওয়াইন আরাফা সুন্নাহ, যদিও সে সুন্নাহ সুন্নাত সম্পর্কে জানে, ফালা বুদ্দা মিনাল জামই বাইনাহুমা, সুতরাং এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, দুইটার মধ্যে সমন্বয় থাকতে হবে, একসাথে একসাথে দুইটা পেতে হবে, তখনই মুসলমান হিসাবে গণ্য হবে। তো ফাল্লাযী ইয়াদ্দাঈ ইসলাম ওয়ালা ইয়ামালু বিসুন্নাহ, যে ইসলামের দাবি করে কিন্তু সুন্নাহ অনুযায়ী আমল করে না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী, অনুসৃত পথ অনুযায়ী যদি চলে না, নিজের জীবন পরিচালনা করে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। আমরা শুরুতেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ নির্দেশিত, যে পথের বার্তা নিয়ে রাসূল নবী রাসূলগণ আগমন করেছেন, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পথের নির্দেশনা নিয়ে, যে আল্লাহ প্রবর্তিত যে বিধিবিধানগুলো নিয়ে মানুষের কাছে আগমন করেছেন, এই বিধিবিধানগুলোকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথ যারা অনুসরণ করে না, সে মুসলমান হিসেবে গণ্য হবে না, ওই পথের নামই হলো ইসলাম। তাহলে ইসলাম সম্পর্কে যদি আমরা বুঝি, তাহলে ইসলাম বুঝতে হবে এইভাবে যে ইসলাম হলো আল্লাহ তাআলার নির্দেশিত এবং প্রবর্তিত, আল্লাহ নির্দেশিত ও প্রবর্তিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এবং অনুসৃত, যে পথ রাসূল দেখিয়েছেন মানব জাতিকে, যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুসরণ করেছেন, যে পথের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রবর্তন করে দিয়েছে এইটার নামই হলো ইসলাম। সুতরাং এই অর্থে এটার মধ্যে পুরো ইসলামের মধ্যে পুরো সুন্নাটাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অনুসরণ করেছেন, তিনি যে পথ প্রদর্শন করেছেন, সেটাই হচ্ছে রাসূলের প্রদর্শিত পথ। আর রাসূলের প্রদর্শিত পথই হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাহ বলতে যেটা বুঝি যে তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। আর রাসূলের প্রদর্শিত পথ, উনি কি নিজের পক্ষ থেকে কোনো পথ প্রদর্শন করছেন? না, আদৌ না। তিনি যা করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথ তিনি নিজে অনুসরণ করেছেন এবং ওই পথের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন এবং ওই পথের দিশায় মানুষকে দেখিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথটাই হলো ইসলাম, আর রাসূলের প্রদর্শিত পথের নামই হলো সুন্নাহ। ফাসুন্নাহ হিয়াল ইসলাম ওয়াল ইসলাম ওয়াস সুন্নাহ। নাম বারাকাল্লাহু ফিকুম আখি, আমরা একটা কি শেষ করছি, একটা টেক্সট শেষ করছি আখি ইমরান। বারাকাল্লাহু ফিক, আমরা কি আজকে এই পর্যন্ত থাকবো? পরের যে বিষয়টা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, ফামিন সুন্নতি লুজুমুল জামাআতি فمن رغب غير الجماعة وفارقها فقد خلع ربقة الإسلام من عنقه وكان ضالا مضلا. নম্বর বাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে এখন আমরা ইসলাম কে ছিলাম, এই ইসলাম কি, যে ইসলামই হলো সুন্নাত এবং সুন্নতি হলো ইসলাম। ফামিন সুন্নতি লুজুমুল জামাআ, এখন এই সুন্নতের মধ্যে একটা বিষয় হলো লুজুমুল জামাআ, জামাআত কে আঁকড়ে ধরা, জামাতের সাথে অতপ্রতভাবে থাকা, জামাতকে আঁকড়ে ধরা। ফমান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা, কেউ যদি জামাত ব্যতীত অন্য কিছুর প্রতি তার আকর্ষণ থাকে এবং জামাত থেকে যদি সে বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে তার কাঁধে থেকে ইসলামের যে রজ্জু সেটাকে সে খুলে ফেলে দিল। ওয়াকানা দাল্লান মুদিল্লা, এবং সে নিজে পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্টকারী হিসাবে গণ্য হবে, পথভ্রষ্টকারী হবে। এই যে কথাগুলো, এই কথার দ্বারা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এটুকুই বলতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত প্রবর্তিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথের যে বিষয়ের মধ্যে যে বিষয় আছে, তন্মধ্যে একটা বিষয় হলো জামাতকে আঁকড়ে ধরা, জামাতকে আঁকড়ে ধরা, কখনো জামাত থেকে বিচ্ছিন্ন না হওয়া কিংবা ভিন্ন জামাতের প্রতি নিজের আকর্ষণ, ভিন্ন জামাতের প্রতি আকর্ষণ বা আগ্রহ বোধ না করা। যদি কেউ এরূপ করে, মানে সে জামাত থেকে, এখানে জামাত বলতে কি, আমরা সেই আলোচনা, সেই ব্যাখ্যা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ দিচ্ছেন, আমরা ওইখানে বলবো। এখানে আমরা শুধু অর্থটাই বলছি যে ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা, যে জামাত থেকে বিমুখ হয়ে যায় অথবা জামাত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা আরিব কাতাল ইসলাম মিন উনুকিহি, তাহলে সে তার কাদের থেকে ইসলামের রজ্জুকে ফেলে দিল এবং সে পথভ্রষ্টকারী, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, সে নিজে বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী হবে। এর ব্যাখ্যায়, এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কৌলুহু ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআ, যে সুন্নতের মধ্যে একটা বিষয় হলো লুজুমুল জামাআ, জামাতকে আঁকড়ে ধরা। মা দামাল আমরু কাযালিক ওয়া আন্নাল ইসলাম হুয়া সুন্নাহ ওয়াস সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম ফাস সুন্নাহ আনওয়াউন ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআ আই লুজুমু জামাআতিল মুসলিমিন والمراد بالجماعة هنا جماعة المسلمين الذين على الحق. যে যেহেতু আমরা আগের বিষয় থেকে আগের আলোচনা থেকে আমরা জানলাম যে ইসলামই হলো সুন্নাহ এবং সুন্নতি হলো ইসলাম, সুতরাং ইসলামের মধ্যে সুন্নতের মধ্যে অনেকগুলো বিষয়, ফাসুন্নাতু আনওয়াউন, সুন্নতের অনেক প্রকার আছে। এর মধ্যে একটা প্রকার হলো ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআ, জামাআতকে আঁকড়ে ধরা। এই জামাত বলতে কি, অর্থাৎ মুসলমানদের জামাত, জামাআতুল মুসলিমিন, এবং শুধু নামে মুসলমান, নামে মুসলমানদের জামাত না, আল্লাযীনা আলাল হক, যারা প্রকৃত অর্থে সত্যের উপরে আছেন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরার কথাই বলা হয়েছে এখানে। লুজুমুল জামাআ, লুজুমুল জামাআ, জামাতকে আঁকড়ে ধরতে হবে। কার জামাত, কোন জামাতকে? মুসলমানদের জামাতকে। এবং মুসলমানদের, মুসলমানদের কি ধরনের মুসলমানদের জামাত? যে মুসলমানরা আলাল হক, যারা প্রকৃত অর্থে সত্যের উপরে আছেন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা, তাদের সাথে অতপ্রতভাবে মিলিত থাকা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের থেকে বিমুখ না হওয়া, এটি হচ্ছে মিনাস সুন্নাহ। ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআ। এখন এই কথাটার অর্থ কি দাঁড়ায়? যেহেতু আমরা আগেই জানলাম যে সুন্নতি হচ্ছে ইসলাম এবং ইসলামই হচ্ছে সুন্নাহ, তাহলে ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআ এর অর্থ কি? ফামিনাল ইসলামী লুজুমুল জামাআ, ফামিনাল ইসলামী লুজুমুল জামাআতি, জামাতকে আঁকড়ে ধরা, এটা হলো ইসলামের একটা বিষয়। জামাতকে আঁকড়ে ধরা, এটা হলো ইসলামেরই একটা বিষয়। এই কারণেই কি বলা হয়েছে পরবর্তীতে, যে জামাতকে ত্যাগ করা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিমুখ হয়ে যাওয়া, যে এরূপ করবে সে ইসলাম থেকে, সে ইসলামের, ইসলামের নিজের কাঁধে থেকে ইসলামকে ছুড়ে ফেলে দিল। ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। তাহলে জামাতকে আঁকড়ে ধরা, এটা মিনাস সুন্নাহ বলতে কি? মিনাল ইসলাম, জামাতের সাথে থাকা, এটা হলো ইসলামের একটা বিষয়। এবং মুসলমানদের কোন জামায়াতের সাথে? যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামায়াত, তাদের সাথে, তাদেরকে, তাদের সাথে থাকতে হবে। আম্মাল জামাআতু আল্লাতি লাইসাত আলাল হক ফাহাদিহি লা তুসাম্মা আল জামাআ আল হাকীকিয়্যা। যে জামায়াতগুলো সত্যের উপরে নেই, এগুলোকে প্রকৃত অর্থে জামাত বলা যায় না। যে জামাত গুলো মুসলমানদের, এ বাতিল তো যেগুলো গায়ের মুসলিমিন জামাত যেগুলো, ওইগুলো তো জামাতই না, এমনকি মুসলমানদের যে জামাত গুলো সত্যের উপরে না, তারা বিদআর উপরে, ভ্রান্তির উপরে, বিভ্রান্তির উপরে, গুমরাহির উপরে আছে, এখানে আল জামাত বলতে তাদেরকে আল জামাত বলা যাবে না, তারা প্রকৃত অর্থে জামাত না। এবং যে জামাতের সাথে, যে জামাতকে আঁকড়ে ধরা, যে জামাতের সাথে মিলিত থাকা দিনের মধ্যে, সুন্নার মধ্যে, এবং ইসলামের, ইসলামের একটা বিষয়, সেই জামাত বলতে শুধুমাত্র সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাতকেই বুঝায়, অন্য কোন জামাতকে না। তো যে সমস্ত যারা হকের উপরে নেই, এরা, এদেরকে জামাত বলা যাবে না। কুল্লু জামাআতিন ইজতামাআত আলা দালালাতিন আও আলা মানহাজিন মুখালিফিন লিল ইসলাম আও আলা তারিকাতিন মুখালিফাতিন লিল ইসলাম فلا تسمى الجماعة الحقيقية المطلوبة الممدوحة. যে জামাত যারা সমবেত হবে গুমরাহের উপরে, অথবা এমন কোন মানহাজের উপরে, যে মানহাজ এমন কোন নীতি আদর্শের উপরে যেটা ইসলামের আদর্শ, আদর্শের বিপরীত, অথবা ইসলামের, ইসলামের প্রদর্শিত পথের বিপরীত, এমন কোন পথের উপরে, এমন কোন নীতি বা আদর্শের উপরে যদি কিছু মানুষ সমবেত হয়, সংগঠিত হয়, তাহলে তারা প্রকৃত অর্থে, তাদেরকে কি বলা যাবে না? জামাত বলা যাবে না। এবং এই এই যে এখানে যে জামাতের সাথে, যে জামাতকে আঁকড়ে থাকার কথা বলা হয়েছে, এটা এই এই ধরনের জামাতকে উদ্দেশ্য করা হয়নি, এবং এই ধরনের জামাতগুলো এরা প্রশংসার দাবি রাখে না। যে জামাতগুলো বাতিলের উপরে আছে, গুমরাহির উপরে আছে, যে জামাতের নীতি আদর্শ ইসলামের নীতি আদর্শের বিপরীত, যে জামাত ইসলামের বিপরীত পথে, পথের উপরে, পথে পরিচালিত, সমবেত, একত্রিত, এখানে জামাত বলতে এদেরকে বোঝানো হয়নি, এখানে জামাত বলতে সত্যের উপরে ইসলামের নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, পদ্ধতি, আদর্শ এবং নীতির উপরে যে যারা যারা অটল এবং অবিচল আছে ওই জামাতকে বোঝানো হয়েছে। এবং প্রকৃত অর্থে জামাত যখন বলা হয় আল জামাআহ ইসলামী শরীয়তে, এই জামাতকে, এই ধরনের জামাতকে বোঝায়। ফাল জামাআতু আল মুরাদাতু হুনা হুম আহলুল হক, এখানে জামাত বলতে উদ্দেশ্য হলো আহলে হক, সত্যের অনুসারী। ওয়ালাইসা মিন লাযিমি যালিক আন ইয়াকুনু কাসিরিন, জামাত হওয়ার জন্য এটা কি না যে তারা অনেক হতে হবে, সংখ্যায় অনেক হতে হবে, এটা আবশ্যকীয় না। বাল লাউ কানা ওয়াহিদান আলাল হাক্কি ফাইন্নাহু ইউসাম্মা জামাআহ, যদি একজন হয় সত্যের উপরে তাহলে তাকে জামাত বলা হবে। তাহলে বোঝা গেল যে এখানে জামাত বলতে যে জামাতের, যে জামাতের অনুসরণ, যে জামাতকে আঁকড়ে থাকার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে, বা যে জামাতকে আঁকড়ে থাকা হলো ইসলাম, যে জামাতকে আঁকড়ে থাকাই হলো সুন্না, সেটা কি? সেটা হলো সত্য, সত্যকে আঁকড়ে থাকা। জামাত বলতে অনেক মানুষের সমন্বয় বা অনেক মানুষের একটা গ্যাদারিং কে বোঝানো হয়নি, বা জামাত হওয়ার জন্য অনেক মানুষ একত্রিত হতে হবে এটা আবশ্যকীয় না। যদি একজন লোক, লাউকানা ওয়াহিদান আলাল হক, একজন লোক যদি হয় এবং সে যদি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত হয় তাহলে ফাইন্নাহু ইউসাম্মা জামাআ, তাহলে তাকে জামাত বলা হবে, সে একাই জামাআ। ফাল জামাআ হিয়া মান কানা আলাল হক, জামাত হলো যে সত্যের উপরে থাকবে। কাল্লা আহলুহু আও কাসুরুহু, এই সত্যের অনুসারে কম হোক অথবা বেশি হোক, সত্যের অনুসারে সংখ্যা কম হোক অথবা বেশি হোক, এমনকি যদি একজন হয়। ফাতালজাম মান কানা আলাল হাক্কি, সুতরাং যে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে, ওই যে ফামিনা সুন্নাতি লুজুমিল জামাআ, সুন্নাত হলো, সুন্নাতের মধ্যে একটা বিষয় হলো যেটা ইমাম বারবাহি রাহিমাহুল্লাহ বললেন, যে সুন্নাতের মধ্যে বা ইসলামের মধ্যে একটা বিষয় হলো লুজুমিল জামাআ, জামাআতকে আঁকড়ে ধরা, এর অর্থ কি হলো? লুজুমিল হক, সত্যকে আঁকড়ে ধরা। ফাতালজাম মান কানা আলাল হক, যে সত্যের উপরে আছে এরূপ লোকের সাথে মিলিত থাকা, এরূপ লোকের সাথে ঐক্যবদ্ধ থাকা, তার থেকে বিচ্ছিন্ন না হওয়া। ওয়ালা তুখালিফিল জামাআ আল্লাতি আলাল হক, যে জামাত, সেটা একজনের হোক অথবা 1000 জনের হোক, যে জামাতটা সত্যের উপরে আছে তাদের সাথে থাকা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের থেকে দূরে সরে না যাওয়া, তাদের বিরোধিতা না করা। বাল তাকুনু মাআহুম আলাল হক, বরং তাদের সাথে সত্যের উপরে থাকা। ফামান ফারাকাল জামাআ ফাসাইয়াতি বায়ানুহু, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এইরূপ সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় তার অবস্থা কি, সে সম্পর্কে পরবর্তীতে আসতেছে কথা। ওয়ালুজুমুল জামাআ, আর পরবর্তীতে আসতেছে কথা যেটা ওই শুরুতেই ইমাম বারবাহি রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা ফাকাদ খালা আরিবকাতাল ইসলাম মিন উনুকিহি, এই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় অথবা তাদের থেকে বিমুখ হয়ে যায়, ফাকাদ খালা আরিবকাতাল ইসলাম মিন উনুকিহি, সে তার নিজের কাঁধে থেকে ইসলামের রজ্জুকে ছুড়ে ফেলে দিল। লুজুমুল জামাআ, এই লুজুম, জামাতকে আঁকড়ে ধরা। আমরা এতক্ষণ বুঝলাম যে জামাত কাকে বলে, জামাত বলা হয় যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত, এটাই হলো জামাআ। এখন যদি একজন সত্যের উপরে থাকে তাহলে ওই একজনের এটাই হলো জামাআ, এই একজনই হলো জামাআ। এখন জামাতকে আঁকড়ে ধরা, শেখ ফজার হামিজুল্লাহ বলছেন যে জামাতকে আঁকড়ে ধরার অর্থ কি, কিভাবে আঁকড়ে ধরবে, হাত দিয়ে না। লুজুমুল জামাআ ইয়ানি আদমুল খুরুজি আনহা ওয়াল ইখতিলাফ আলাইহা, আদমুল খুরুজি আনহা, এদের থেকে বেরিয়ে না যাওয়া। লুজুমুল জামাআ, জামাতকে আঁকড়ে ধরার অর্থ হলো ওই জামাতের সাথে মিলিত থাকা, ওই জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, তাদের থেকে বেরিয়ে না যাওয়া, ওই জামাতের বাইরে না যাওয়া। ওয়া আদম ওয়াল ইখতিলাফ আনহা, ওই জামাতের সাথে মতানৈক্য না করা, ওই এদের সাথে জামাতের বিরোধিতা না করা, ইখতিলাফ। ওই জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, ঐক্যমত থাকা, দ্বিমত পোষণ না করা, ওই জামাত থেকে বেরিয়ে না যাওয়া, এইটাই হলো লুজুমিল জামা বা জামাতকে আঁকড়ে ধরার অর্থ। জামাতকে আঁকড়ে ধরার অর্থ হলো ওই জামাতের থেকে বেরিয়ে না যাওয়া এবং তাদের সাথে দ্বিমত পোষণ না করা। قوله فمن رغب غير الجماعة وفارقها فقد خلع رفقة الإسلام من عنقه هذا نص حديث من فارق الجماعة قيد شبر فقد خلع رفقة الإسلام من عنقه فهذا وعيد شديد فإن كانت المفارقة في العقيدة بحيث يعبد غير الله فهذا كفر وإن كانت المفارقة دون ذلك فهي ضلال فمفارقة الجماعة لا خير فيها وفي الحديث عليكم بالجماعة فإن يد الله على الجماعة فمن رغب عن الجماعة غير الجماعة جي جماعتك بمك هو جاي وفارقها جماعتك بچن هو جاي فقد خلع رفقة الإسلام من عنقه ايتا هو لأكت حديث الانشو যে হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফারাকাল জামাআত তাকীদা শিবরিন, যে জামাত থেকে এক বিগত পরিমাণ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা রিফকাতাল ইসলাম ইসলাম মিন উনুকিহি, সে ইসলামের তারকাদে থেকে ইসলামের রজ্জুকে ছুড়ে ফেলে দিল। ফাহাদা ওয়াইদুন শাদীদ, এটা হচ্ছে অনেক মারাত্মক একটা ধমক। এই যে ফাকাদ খালা আরিফকাতাল ইসলামে মিন উনুকিহি, জামাত থেকে যে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেলেও সে নিজের কাঁধে থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে ফেলে দিল, খুলে ফেলে দিল। এটা অনেক বড় একটা কথা, ওয়াইদ শাদীদ, মারাত্মক একটা ধমক। কত বড় কথা যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও সে ইসলামকে তার নিজের কাঁধে থেকে ফেলে দিল। এই বিষয়টা অবশ্যই সবাইকে অনুধাবন করতে হবে, জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত বা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে। জামাত তো একজন বা কয়েকজন ব্যক্তিকে নিয়েই হয়, একজন ব্যক্তি যদি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে আমাদের ইসলামের নির্দেশ হলো যে আমরা ওই ব্যক্তির সাথে থাকব। আর যে ওই লোকটা সত্যের উপরে আছে এটুকু জানার পরেও কেউ যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার থেকে দূরে চলে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলামে মিন উনুকিহি, তাহলে সে নিজের কাঁধে থেকে ইসলামকে ফেলে দিল। ওয়াকানা, শুধু এটুকু না, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকানা দাল্লা মুদিল্লা, সে নিজে বিভ্রান্ত হবে, এর দ্বারা এতে কি হবে, সে নিজে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, অন্যকেও সে পথভ্রষ্ট করবে। এর জন্য যখন আমরা জানব যে কেউ সত্যের উপরে আছে, সুপ্রতিষ্ঠিত আছে, সত্য থেকে বিচ্ছিন্ন হয়নি, আমাদের কাজ হচ্ছে তার সাথে একাত্মতা ঘোষণা করা এবং তার সাথে মিলেমিশে থাকা, ঐক্যবদ্ধ থাকা, কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন না হওয়া। এই সময়ে সত্য জেনে শুনেও যদি কেউ সত্যের অনুসারী কারো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বোঝা গেল সে ইসলামের দায়িত্ব, ইসলাম নিজের কাঁধে থেকে ফেলে দিয়েছে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে নিজে বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং শুধু তাই না, সে অন্যকেও পথভ্রষ্টকারী। ওয়াইদ শাদীদ। এখন এই যে মুফারাকা, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ফারাকাল জামাআত কাইদা শিবরিন, মান ফারাকাল জামাআত কাইদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, যে জামাত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়াটা এটার হুকুম নির্ভর করবে যে কোন বিষয়ে, বিচ্ছিন্ন হচ্ছে। ফাইন কানাতিল মুফারাকাতু ফিল আকীদা বিহাইসু ইয়াবুদু গায়রাল্লাহ ফাহাযা কুফরুন, এখন যদি তার এই বিচ্ছিন্ন হওয়াটা, সে বিচ্ছিন্ন হয় সত্যের অনুসারে জামাত থেকে আকীদাগত বিষয়ে, আকীদার কারণে, যদি আকীদাগত বিষয়ে বা আকীদার কারণে, আকীদা বিষয়ে নিয়ে যদি সে বিচ্ছিন্ন হয়, যে সে যে বন্ত যে যে যাদের সাথে তাকে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে তারা হলেন আহল হক, যারা একমাত্র আল্লাহর ইবাদত করেন, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করেন না। এখন সে তাদের থেকে বিচ্ছিন্ন হলো এই কারণে যে না আসার তারা এক আল্লাহর ইবাদত করে, হ্যাঁ সে বিচ্ছিন্ন হচ্ছে সে সে শিরকের জন্য, ইয়া আবুদু গাইরাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনার জন্য সে বিচ্ছিন্ন হয়েছে, তাহলে তার এই বিচ্ছিন্নতা এটা কি হবে? হাদা কুফরুন, এটা হচ্ছে সুস্পষ্ট কুফর। وإن كانت المفارقة دون ذلك فهي ضلال, আর যদি অন্য কোন কারণে হয় যে এই ধরনের আকীদার আকীদাগত কারণে না বা আকীদাগত বিষয়ে বিষয়ে নিয়ে না বরং অন্য কোন কারণে, তাহলে যদি অন্য কোন কারণেও সে যদি সত্যের অনুসারী দল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেটাও হবে পথভ্রষ্টতা, সেটাও হবে গুমরাহি। আর আকীদার কারণে যদি হয় তাহলে সেটা হবে সুস্পষ্ট কুফর। এই বিষয়টা পার্থক্যটা এখানে আমাদের সবার বুঝে রাখা দরকার। সত্যপন্থী দল থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয় তাহলে তার হুকুম কি? যদি সত্যপন্থী কিংবা সত্য অনুসারী সত্যের অনুসারী দল থেকে কেউ বিচ্ছিন্ন হয় আকীদার কারণে, যে এই 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 এরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেছে কিংবা এদের আমল ইবাদতের মধ্যে শিরিক নেই কুফর নেই, হ্যাঁ তারা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করতেছে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছে না, এই কারণে যদি কেউ এই দল থেকে দূরে চলে যায় তাহলে ফাহাদা কুফর, এটা হলো সুস্পষ্ট কুফর। আর যদি অন্য কারণে, যে এমন কোনো আকীদাগত কোনো বিষয় না, আকীদাগত কোনো বিষয় না, মানহাজগত বিষয় কিংবা অন্য কোন বিষয়, সত্যের অনুসারী আকীদা মানহাজ সুলুক সব দিক থেকে সত্যের অনুসারী দল থেকে বা ব্যক্তি থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় মানহাজের কারণে, মানহাজগত কোনো বিষয়ে, আকীদাগত কোনো বিষয় না বা অন্য কোনো অন্য আকীদা ব্যতীত অন্য কোনো বিষয়ে, তাহলে তাহলে সে কি এটা এটা তার এটা হলো গুমরাহি, এটা হলো কি পথভ্রষ্টতা, এটা পথভ্রষ্টতা। এটা হলো পথভ্রষ্টতা। আর আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো কি জাহান্নাম। কিন্তু হুকমের দিক থেকে এটাকে আমরা বলবো না যে এটা কি সুস্পষ্ট কুফর, কুফর বলা হবে শুধুমাত্র যদি আকীদার কারণে কেউ যদি সত্যপন্থী দল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেটা হবে কুফর। আর যদি আকীদা ব্যতীত অন্য কোনো কারণে কেউ সত্যের অনুসারী কেউ থেকে বিচ্ছিন্ন কিংবা কোনো জনসত্যের অনুসারী দল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেটা গুমরাহি, সেটা পথভ্রষ্টতা। ফাহাদা দালাল ফাহিয়া দালালুন ওয়া ইন কানাতিল মুফারাকাতু দুনা যালিক ফাহিয়া দালালুন ফা মুফারাকাতুল জামাআ লা খাইরা ফিহা। সুতরাং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া হওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি? সত্যের অনুসারী দল থেকে সত্যের অনুসারী লোকের থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়াফিল হাদিস আলাইকুম বিল জামাআ ফা ইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জামাতকে আঁকড়ে ধরো, ফা ইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে, জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে, সুতরাং তোমরা জামাতকে আঁকড়ে থাকো। ওয়ালাম্মা আখবারা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনে ইয়ামান বিমা ইহসুলু মিনাল ফিতানি ওয়াত তাফাররুক ক্বালা লাহু হুযাইফা মা তা'মুরুনি ইন আদরাকানি যালিক ক্বালা আন তালজামা জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম ফাল জামাআতু লা তাকাম ওয়া ইমামাহুম বাস। ولما اخبر النبي صلى الله عليه وسلم حذيفه بن اليمان যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে যে ফিতনাগুলো আসবে এই ফিতনাগুলো সম্পর্কে যখন সংবাদ দিচ্ছিলেন আর মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখা দেবে এই সম্পর্কে যখন খবর দিচ্ছিলেন তখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন এক পর্যায়ে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন মা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, যে হে আল্লাহর রাসূল যদি আমি এই অবস্থা পেয়ে যাই, এই অবস্থা যদি আমি পেয়ে যাই তাহলে এই সময় আমার করণীয় কি, আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই অবস্থায় তোমার করণীয় হচ্ছে আনতালজামা জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমার করণীয় হলো মুসলমান জামাত কে আঁকড়ে ধরা এবং মুসলমান জামাত জামাআতুল মুসলিমিনের ইমাম যে ইমামকে আঁকড়ে ধরা, বাস তার থেকে বিচ্ছিন্ন না হওয়া, তার সাথে তার থেকে দূরে চলে না যাওয়া। তো হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যে এই যে হাদিস, এই হাদিসটা মশহুর, অনেকেই জানেন। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অনেক প্রায় সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মন্দ বিষয় সম্পর্কে জানতে চাইতেন। তো এটার কারণ হলো যাতে মন্দ থেকে তিনি বেঁচে থাকতে পারেন, এই কারণেই তিনি নিজেই বলেন যে সাধারণত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বিষয় সম্পর্কে জানতে চাইত। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রায় মন্দ বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম যাতে আমি ওইটা থেকে বেঁচে থাকতে পারি। তো এই এই বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এই ভালোর পরে আর মন্দ কি আছে, এই ভালোর পরে এটার পরে আর কি আছে, কি হবে মুসলমানদের অবস্থা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে তোমার করণীয় হলো আনতালজামা জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলমান জামাতকে এবং মুসলমানদের ইমামকে তুমি আঁকড়ে ধরো। তো এই হাদিস বুখারী এবং মুসলিম, বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবেই প্রায় আছে। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন ইউদরিকানি। فقلت يا رسول الله إن كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال نعم. قال فهل بعد ذلك الشر من خير؟ قال نعم وفيه دخن. قلت وما دخنه يا رسول الله؟ قال قوم يهدون بغير هدي تعرف منهم وتنكر. قلت فهل بعد ذلك الخير من شر؟ قال نعم، دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها. قلت يا رسول الله صفهم لنا. قال هم من جلدتنا ويتكلمون بألسنتنا. قلت فما تأمرني إن أدركني ذلك؟ قال تلزم جماعة المسلمين وإمامهم. তো কিছু শব্দের হেরফের করে এই এই হাদিস এই বিষয়বস্তুগুলো আরো মুসলিম তবরানি সহ হাদিসের প্রায় সবগুলো কিতাবে এই হাদিসটা বর্ণিত রয়েছে। এখানে যে কথাটা হলো যে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এর পরে এই ভালোর পরে আর কি কোনো মন্দ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এর পরে যে মন্দ সেটা হচ্ছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী কিছু দায়ী হবে। মানে আজাবাহুম ইলাইহা কাদাবুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেবে তারা তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এদের একটু বর্ণনা আমাকে দিন, আমাদেরকে এদের বর্ণনা দিন, যারা এই দুআত আলা আবওয়াবি জাহান্নামের বিবরণ দিন, যারা কেমন হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা তোমাদের বর্ণেরই হবে এবং তোমাদের বাসায় কথা বলবে। তো হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি এদেরকে পেয়ে যাই, এই অবস্থায় পৌঁছে যাই, অর্থাৎ এই পর্যন্ত যদি হায়াত আমি পাই, তাহলে আমার করণীয় কি, আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন হে আল্লাহর রাসূল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জামাআতুল মুসলিমিনকে আঁকড়ে ধরো এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরো। তো এখানে আমাদের আলোচনার যে মূল বিষয় হলো সেটা হচ্ছে যে জামাআতুল মুসলিমিনের সাথে ঐক্যবদ্ধ থাকা এবং মুসলমানদের ইমাম যিনি থাকবেন তার সাথে থাকা। তো এখানে জামাত বলতে আমরা আগে যে আলোচনা করছি সেটা থেকে আমরা জানছি যে জামাত হলো, জামাত বলতে আল জামাআতুল জামাআতুল মুসলিমিন বা এই যে মান ফারাকাল জামাআ যে জামাত থেকে বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে সেই জামাত হলো যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত। তো এই জামাতটা এই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত আমরা কিভাবে বুঝবো যে এরা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত? কোন জামাতকে কিংবা কোন ব্যক্তিকে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত এটা আমরা কিভাবে জানবো বা কিভাবে বুঝবো? এই বিষয়ে শেখ ফৌজান হাফিজুল্লাহ বলছেন যে আল আমরুল আউয়াল ফাল জামাআ লা তাকুনু ইল্লা বি আমরাইন, এই সত্যের অনুসারী জামাতটা হবে অনুসারী এই জামাতটা হবে দুইটা জামাতের মধ্যে দুইটা বিষয় থাকবে। ফাল জামাআ লা তাকুনু ইল্লা বি আমরাইন, দুইটা বিষয় ছাড়া ওই জামাত হবে না। ওই দুইটা বিষয় যদি না পাওয়া যায় তাহলে তাদেরকে জামাআত বলা যাবে না, মানে প্রকৃত অর্থে জামাত বলা যাবে না, সত্যের অনুসারী জামাত বলা যাবে না। তাহলে সত্যের অনুসারী জামাতের পরিচয়ক হলো দুটো বিষয়, তাদের মধ্যে দুটো বিষয় থাকতেই হবে। প্রথম বিষয় হলো আল আমরুল আউয়াল আইন ইয়াকুনা মানহাজুহা আল কিতাব ওয়াস সুন্নাহ, আইন ইয়াকুনা মানহাজুহা আল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ, অর্থাৎ কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ليس منهجها مذهب فلان ولا قول فلان بل الكتاب والسنه, তাদের মানহাজ তাদের অনুসৃত নীতি হবে কি একমাত্র কোরআন এবং সুন্নাহ, এছাড়া অন্য কোন ব্যক্তির মাযহাব কিংবা অন্য কারো কথা, কোন ওলি বুজুর্গ আলেম দরবেশের কোন কথা কিংবা অন্য কোন মানুষের, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত আল্লাহর কালাম ব্যতীত অন্য কারো কোন কথা কিংবা অন্য কারো কোন মত আদর্শ তাদের অনুসৃত নীতি হবে না, ওইটাকে তারা অনুসরণ করবে না। এটাই হচ্ছে আহলুল হকের প্রথম পরিচয়ক। সত্যপন্থী জামাতের মধ্যে যে দুটো বিষয় থাকতে হবে এর মধ্যে প্রথম বিষয়টা হলো যে তাদেরকে তারা কোরআন এবং সুন্নার অনুসারী হতে হবে, তাদের মানহাজ হতে হবে কেবল কোরআন এবং সুন্না আল কিতাব ওয়াস সুন্না। আল আমরু সানি আন ইয়াকুনা লাহা ইমামুন মুসলিমুন ইয়াকুদুহা, الامر الثاني ان يكون لها امام مسلم يقودها وترجع اليه, لا يمكن ان تجتمع جماعه بدون امام, لا بد من امام يكون مرجعا لها, ولهذا قال لحذيفه تلزم جماعه المسلمين وامامهم. তৃতীয় বিষয় হলো যে এই জামাতের একজন ইমাম থাকতে হবে, ইমাম মুসলিম, ইমাম কি ধরনের মুসলমান ইমাম, যে ইমাম তাদেরকে ওই কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলুল্লাহ অনুযায়ী তাদেরকে পরিচালিত করবে, এই ধরনের একজন ইমাম থাকতে হবে। ওয়াতারজিউ ইলাইহি, যে কোনো বিষয়ে তারা তার দিকে প্রত্যাবর্তন করতে পারে, তাকে তার কাছে ফিরে যেতে পারে, এই ধরনের একজন ইমাম থাকতে হবে। ইমাম ছাড়া কোনো জামাত একত্রিত হতে পারে না, এবং সুতরাং একজন ইমাম অবশ্যই থাকতে হবে যার কাছে সত্যের অনুসারী সকলে ফিরে যাবে। আর এই কারণেই হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, যে তুমি মুসলমান জামাত এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরো। এখন যদি ইমাম বা জামাআত না থাকে তাহলে করণীয় কি? ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুযাইফা ইবনে ইমাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম ক্বালা তা'তাযিলু তিলকাল ফিরাক, যে যদি মুসলমানদের কোনো জামাআত না থাকে অথবা তাদের কোনো নির্ধারিত ইমাম না থাকেন তাহলে এমত অবস্থায় করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'তাযিল তিলকাল ফিরাক, তাহলে এই সব দল থেকে তুমি দূরে থাকো। আমারাহু আন ইয়া'তাযিলা তিলকাল ফিরাক ফালা ইয়াকুনু ইল্লা মা'া জামা'াতিল মুসলিমিন, আমারাহু আন ইয়া'তাযিলা তিলকাল ফিরাক فَلَا يَكُونُ إِلَّا مَعَ جَمَاعَةِ الْمُسْلِمِينَ وَلَا يَكُونُ مَعَ جَمَاعَةٍ غَيْرِ جَمَاعَةِ الْمُسْلِمِينَ بَلْ يَبْقَى وَحْدًا عَلَى الْحَقِّ إِلَى أَنْ يَأْتِيَهُ الْمَوْتُ وَهُوَ عَلَى ذَلِكَ. যদি এরূপ কোনো জামাত না থাকে, তাদের কোনো ইমাম যদি না থাকে, তাহলে অন্যান্য বিচ্ছিন্ন যে দলগুলো বিচ্ছিন্নভাবে যে দলগুলো থাকবে ওদের থেকে দূরে থাকো, এবং আন্তাতাজিলাতিল কাল ফিরাক, ওই দলগুলো থেকে তুমি দূরে থাকো। আমারাহু আইয়াতাজিলাতিল কাল ফিরাক, হুযাইফা ইবনুল ইয়মান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন যে এই ধরনের দল থেকে দূরে থাকতে, তাকে কেবল মুসলমানদের জামাতের সাথে থাকতে হবে, আর ওয়ালা ইয়াকুনু মা জামাআতিন গায়রি জামাআতিল মুসলিমিন, আর মুসলমান জামাত ছাড়া অন্য কোন জামাতের অন্তর্ভুক্ত যেন না হন, সে বিষয়ে নির্দেশ দিলেন। ওয়ালা ইয়াকুনু মা জামাআত গায়রি জামাআতিল মুসলিমিন, কেবলমাত্র মুসলমান জামাতের সাথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোন জামাতের অন্তর্ভুক্ত হতে না হওয়ার জন্য বলা হয়েছে। তালজাম জামাআতাল মুসলিমিন, এই কথা বলতে বোঝা গেল যে শুধুমাত্র মুসলমানদের জামাতের সাথেই থাকতে হবে, সত্যের অনুসারে মুসলিম জামাতের সাথেই থাকতে হবে, অন্য কোন দলের সাথে থাকা যাবে না। আর যদি এই ধরনের কোন জামাত না থাকে তাহলে কি করতে হবে, একাই থাকতে হবে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত, ইলা আইয়াতিহুল মউত ওয়া হুয়া আলা যালিক, মৃত্যু আসা পর্যন্ত ওইভাবেই থাকতে হবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এবং আমরা শুরুতেই বলেছি যে সত্যের উপরে যদি কেউ থাকে তাহলে সে একাই জামাত। فهذا فيه انه لا يكون الانسان مع الجماعه المخالف مخالفه لمنهج الحق شطر منهج حق ব্যতীত منهج حقের বিরোধী কোন জামাতের সাথে কেউ থাকতে পারবে না। منهج حق সত্য منهجের বিপরীত منهج নীতি বা আদর্শ অনুসরণকারী কোন জামাতের সাথে থাকা যাবে না। আর জামাত হতে হবে দুইটা শর্তে, ওয়ালা ইয়াকুনুনা জামাআতান ইল্লা বিশর্তাইনি, দুইটা শর্ত ব্যতীত জামাত হবে না। নাম্বার জামাত হতে হলে দুইটা শর্ত পেতে হবে, একটা হলো আন ইয়াকুনা মানহাজুহুম আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া মানহাজ আস সালাফ আস সালেহ وأن يكون لهم إمام مسلم يقودهم ويرجعون إليه جماعت হতে হলে দুইটা শর্ত থাকতে হবে, দুইটা শর্ত পেতে হবে। প্রথম শর্ত হলো তাদেরকে অবশ্যই কিতাব এবং সুন্নাহ, কুরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে, সালাফে সালেহীন আর মানহাজের অনুসারী হতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো যে অবশ্যই তাদের একজন ইমাম যে তাদেরকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে, এ ধরনের একজন ইমাম থাকতে হবে যার দিকে তারা তাদের বিষয়াদি নিয়ে তার কাছে যেতে পারে। সুতরাং ফালা দীন ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমাম, সুতরাং জামাত ছাড়া দিন হতে পারে না আর ইমাম ছাড়া জামাত হতে পারে না। ওয়ালা ইমামা ইল্লা বিসামইন ওয়া তাআহ, আনুগত্য শ্রবণ এবং আনুগত্য ব্যতীত ইমাম হতে পারে না। হাযা মানহাজুল মুসলিমিন وهذا هو السنه التي يشرحها رحمه الله, এটাই হচ্ছে মুসলমানদের মানহাজ এবং এটাই হচ্ছে সুন্নাহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সুন্নাহ বলতে এটি বুঝিয়েছেন। এখানে এই যে কথাগুলো দ্বারা আমরা কি বুঝলাম, আমরা প্রথমে জানলাম যে আল জামাআ বলতে কেবল সত্যের অনুসারী সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাতকে বোঝানো হয়েছে, এবং কেউ যদি একাই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে সে একাই কি জামাআ। আর পরবর্তীতে যে কথাটা যে ইমাম ছাড়া জামাত হতে পারে না, ইমাম ছাড়া জামাত হতে পারে না, এটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা জামাতকে জামাআতুল মুসলিমিন বলে ঘোষণা করব তখন অবশ্যই কি হবে, তাদের একজন ইমাম থাকতে হবে, এবং এই দলের এই এই দলটা পরিচালিত হতে হবে কোরআন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী, তাদের আদর্শ হতে হবে কিতাব এবং সুন্না, তাদের মানহাজ হতে হবে সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ, তাদের এমন একজন ইমাম থাকতে হবে যে তাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী পরিচালিত করে। এই যদি হয়, এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে শরীয়তের পরিভাষায় এটাকে জামাত বলা হবে, এবং শরীয়তের পরিভাষায় এই ধরনের লোককে ইমাম বলা হবে। নতুবা পরিভাষাগত অর্থে এদেরকে এই অন্য কিছুকে জামাত বলা যাবে না, এবং এ ধরনের লোক ব্যতীত অন্য কাউকে ইমাম বলা যাবে না। তফাতটা হলো এই জায়গায়। যদিও প্রথম কথা এবং দ্বিতীয় কথার সাথে বাহ্যিকভাবে কারো কাছে মনে হতে পারে যে এখানে কোনো সংঘর্ষ, কিন্তু প্রকৃত অর্থে এখানে কোনো সংঘর্ষ না। প্রথম কথা হলো যেখানে যে শেখ ফজলান হাফিজাহুল্লাহ বলছেন, ফাল জামাআতু আল মুরাদাতু হুনা হুম আহলুল হক ওয়ালাইস মিন লাযিম যালিকা আন ইয়াকুনু কাসীরিন বাল লাউ কানা ওয়াহিদান আলাল হক فانه يسمى جماعه فالجماعه هي من كان على الحق قل اهله او كثره فتلزم من كان على الحق ولا تخالف الجماعه এই বিষয়খানে এটা এই বিষয়টা পরিষ্কার। আমরা কাদেরকে আঁকড়ে ধরবো? যারা সত্যের উপরে আছে। সত্যের উপরে কারা আছে এটা বুঝবো কিভাবে? যারা কোরআন, যাদের মানহাজ হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মানহাজ হবে মানহাজুস সালাফাস সালেহ, এরাই হলো জামাআ। আমরা তাদের সাথেই থাকবো, এরা কম হোক বেশি হোক একজনই হোক, আমরা তাদের সাথেই থাকবো। আর এরপরে যে কথাটা আসছে যে শেখ ফজলান হাফিজাহুল্লাহ বলছেন যে ইমাম ছাড়া জামায়াতের মধ্যে দুটো বিষয় থাকতে হবে। একটা হলো যে ইমাম এই জামায়াতের মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ, এবং দ্বিতীয় হলো যে এদের একজন ইমাম থাকতে হবে যে ইমাম তাদেরকে পরিচালিত করেন। হ্যাঁ, চারদিকে তারা তাদের বিষয় আদি যে কোনো বিষয়ে তারা তার কাছে যেতে পারে, তার থেকে ফয়সালা নিতে পারে। হ্যাঁ, এই দুইটা বিষয় যদি থাকে তাহলে এটাই হবে কেবল জামাআ। এই জামাআত বলতে কোন জামাআতকে বোঝানো হয়েছে? এই জামাআতুল হক, জামাআতু আহলিল হক। এবং এই জামাআতকে এটা হলো পরিভাষাগত অর্থে জামাআত, যে আমরা একটা দল শরীয়তের দৃষ্টিতে ইসলামিক জামাত, জামাআতুল মুসলিমিন, শরীয়তের পরিভাষায় জামাআতুল মুসলিমিন তখনই বলা হবে যখন তাদের একজন ইমাম থাকবে। আর যদি তাদের কোনো ইমাম না থাকে তাহলে এর অর্থ এটুকু না যে এখানে কোনো জামাত নেই। যদিও পরিভাষাগত অর্থে এটাকে জামায়াত বলা হবে না, কিংবা জামায়াতের যে শরীয়ত যে বিধিবিধান গুলো সেগুলো হয়তো কার্যকর করা যাবে না, কিন্তু যদি কেউ একজনই হোক বা একাধিক হোক, কম হোক অথবা বেশি হোক, যদি কিছু লোক সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে এরাই জামা। এই সমাধানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন যে যদি তোমার কোনো ইমাম কোনো জামাত না থাকে অথবা তোমার কোনো ইমাম না থাকে তাহলে কি তা'তাযিল তিলকাল ফিরাক, তুমি এই সব দলগুলোকে বর্জন করো, এদের থেকে তুমি দূরে থাকো এবং তুমি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। فاعتزل تلك الفرق كلها رسول الله صلى الله عليه وسلم حديث رسول صلى الله عليه وسلم بولشان فاعتزل تلك الفرق كلها وي شاب دول بلو كي تمي برجن کرو ولو أن تعد على أصل شجرة حتى يدرك الموت وأنت على ذلك ابون تمي গাছের জড়ে তুমি কামড়ে ধরো, হাত্তা ইউদ্রিক কাল মউত, অর্থাৎ সত্যকে তুমি আঁকড়ে ধরো যতক্ষণ না তোমার মৃত্যু আসে, ওয়ান তাআলা যালিক, এবং তুমি এই সত্যের উপরেই আছো। তাহলে ওই সত্যকে আঁকড়ে ধরাই এটাই হবে জামায়াতকে অনুসরণ করা, কারণ সত্য ব্যতীত যেহেতু জামায়াত হতে পারে না। যদি 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 এই দুনিয়ার মেজরিটি লোক বাতিলের উপরে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় এটাকে বা ইসলামের দৃষ্টিতে এটাকে জামাত হিসাবে গণ্য করা হবে না। ইসলামের দৃষ্টিতে জামাত গণ্য হবে যখন যে বা যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সুতরাং ইসলামের দৃষ্টিতে সত্য জামাতের মূল ভিত্তি হলো সত্য। যেখানে সত্য আছে সেখানে জামাত আছে, যেখানে সত্য নেই সেখানে জামাত নেই। এখন লোক একজন হোক আর একাধিক হোক, তালজাম জামায়াত আল মুসলিমিন। আর শরীয়তের পরিভাষায় যে জামাত হলে এবং অন্যান্য যে কার্যক্রম বা বিধিবিধানগুলো সেটা তখনই আরোপিত হবে যখন মুসলমানদের জামাত হবে যারা কিতাব মানহাজুল কিতাব, যাদের মানহাজ হবে কিতাব এবং সুন্নাহ, এবং যারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করবেন, আর যাদের একজন ইমাম থাকবে যে ইমাম তাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবে, এবং সর্ববিষয়ে তারা যার কাছে যেতে পারে, যার কাছে সিদ্ধান্তের জন্য যেতে পারে, এই ধরনের কোন ইমাম থাকবে, সেই কেবল সেটাই কিন্তু শরীয়তের পরিভাষায় জামাত হিসাবে গণ্য হবে। এই হলো ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহ এবং শেখ ফজান হাফিজাহুল্লাহর এই বিষয়ে ব্যাখ্যা। وفي هذا نهي عن الشذوذ في الاراء والمخالفات ار اجه ومن فارق الجماعه عقيد شجر فقد خلع ربقه الاسلام من عنقه من فارق الجماعه عقيد شجر جرا جماعتك এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে যাবে সে ইসলামের রজ্জুকে নিজের কাদের থেকে খুলে ফেলে দিল। এখানে এই বিষয়টা দ্বারা বোঝানো হয়েছে নাহিয়ুন আনি শুযুজ ফিল আরা ওয়াল মুখালাফাত, বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করা এবং ভিন্ন দ্বিমত বা ভিন্ন মত পোষণ করা থেকে নিষেধ করা হয়েছে। ওয়া আনাল ইনসান ইয়ালজামুল জামাআ মা দামু লাইসু আলা দালাল, মানুষের উপরে করণীয় হলো, মুসলমানদের জন্য করণীয় হলো সত্যের জামাতের সাথে, সত্যপন্থী জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা যতক্ষণ পর্যন্ত না তারা গুমরাহির উপরে যাবে বা গুমরাহি অনুসরণ করবে। যদি মুসলমানদের কোন জামাত সত্যের উপরে থাকে, তাদের মধ্যে যদি কোন ধরনের গুমরাহি ভ্রষ্টতা বিভ্রান্তি যদি না থাকে, তাহলে তাদের সাথে থাকতে হবে। কউলুহু খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, রিবকাতাল ইসলামি মিন খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, সে তার কাঁধে থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। এই কথাটার অর্থ কি? فوزان حفظه الله بولسن كان من عادة العرب أنهم يضعون للأغنام رباطا في رقابها حتى لا تتفرق وتضيع ويأكلها الذئب وهذه الأربطة تكون متصلة بحبل واحد يجمعها من أجل المحافظة عليها فشبه النبي صلى الله عليه وسلم لزوم الجماعة بهذا الأمر فإن الجماعة هي الرباط الواقي من المهالك الرباط الذي يكون في رقاب الاغنام يحفظها من الذئب ومن الضياع যে আদতে আরবের একটা অভ্যাস ছিল যে তারা ওই যে মেষপালের গলায় একটা দড়ি ঝুলিয়ে দিত, ওই দড়িগুলো একটার সাথে আরেকটা বাঁধা থাকতো এবং সব দড়িগুলো একটা রশির সাথে, সবগুলো একটা রশিতে বাঁধা থাকতো যাতে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন না হয়ে যায়, একটা মেষ থেকে বা একটা ছাগল থেকে আরেকটা ছাগল বিচ্ছিন্ন না হয়ে পড়ে এবং সে যাতে বাঘের কবলে না পড়ে এবং হারিয়ে না যায় কিংবা বাঘ তাকে খেয়ে না ফেলে। এই কারণে সবগুলো ছাগলকে বা মেষপালের সবগুলো মেষকে প্রত্যেকটার গোলাতে একটা দড়ি বেঁধে দেওয়া হতো এবং সবগুলো দড়ি কিন্তু একটা পরবর্তীতে একটা লম্বা রশির সাথে এটা আটকানো থাকতো। তো এখানে খালা আরিফকাতাল ইসলামে এটা কেন করা হতো? যাতে ওই ছাগলগুলো বাঘের কবলে না পড়ে কিংবা এগুলো হারিয়ে না যায় কিংবা বাঘ যেন তাদেরকে খেয়ে না ফেলে, তাদের হেফাজতের জন্যই এই ব্যবস্থা করা হতো। খালা আরিফকাতাল ইসলাম মিন উনুকিহি, এটা বলে এটাই বোঝানো হয়েছে যে যেভাবে এই দড়িগুলো যদি খুলে ফেলা হয় ছাগলের গোলা থেকে, মেষের গোলা থেকে যদি এই দড়িগুলো ফেলে দেওয়া হয়, তাহলে যেভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে, বাঘের পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন ঠিক এইভাবে একজন মুসলমান বা একজন মানুষ যখন সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই দড়ির দড়িটা, তাহলে বোঝা গেল সে তার নিরাপত্তার যে বেষ্টনী ছিল বা নিরাপত্তার যে দড়ি ছিল ওইটা ছিঁড়ে ফেলেছে, ওইটা খুলে ফেলেছে। তো নিরাপত্তার এই দড়িটা খুলে ফেলার পরে একটা ছাগল যেমন অরক্ষিত হয়ে পড়ে যে কোনো সময় তার হারিয়ে যাওয়ার কিংবা বাঘের পেটে চলে যাওয়ার বাঘ তাকে খেয়ে ফেলতে পারে, ঠিক এইভাবে একজন মুসলমান যখন জামায়াতুল মুসলিমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে তার অবস্থা হবে ওইরূপ যে সে যে কোনো সময় ইসলাম থেকে দূরে সরে যেতে পারে এবং সে শয়তানের কবলে কিংবা ইসলামের দুশ্মনদের কবলে পড়ে যেতে পারে, তাদের তাদের জালে আটকা পড়তে পারে। কৌলুহু ওখানা দয়াল্লান মুদিল্লান, দয়াল্লান মুদিল্লান, দয়াল্লান হলো সে নিজে নিজে পথভ্রষ্ট হবে, দয়াল্লান ফি নাফসিহি আনিত তরিক, আর মুদিল্লান লিগাইরিহি অন্যকে পথভ্রষ্টকারী হবে, মুদিল্লান লিমান ইরতাদা বিহি সে নিজে পথভ্রষ্ট হবে, দয়াল্লান ফি নাফসিহি ও মুদিল্লান লিমান ইরতাদা বিহি ওয়াত্তাবাহু যে তার অনুসরণ করবে কিংবা যে তার অনুকরণ করবে, হ্যাঁ তাকে সে বিভ্রান্তকারী এবং পথভ্রষ্টকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা সত্য সুপ্রকাশিত হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন এবং মুমিনদের অনুসৃত পথ ব্যতীত ভিন্ন পথ অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তাহলে সে যে পথ অবলম্বন করবে আমি তাকে সে পথের দিকে ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা এবং এটা অত্যন্ত মন্দ ঠিকানা, অত্যন্ত নিকৃষ্ট স্থান এটা। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূলের বিরুদ্ধে সত্য প্রকাশিত হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং মুমিনদের অনুসৃত পথ ব্যতীত ভিন্ন পথ অবলম্বন করবে তাকে ওই পথে ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং মুমিনদের জামাত, জামাতুল মুসলিমিন সত্যের অনুসারে পথ যারা আছেন তাদের প্রতি অনুসরণ তাকে করতে হবে, তাদের সাথেই থাকতে হবে। সে যদি ভিন্ন পথ অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পথে ফিরিয়ে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এই কারণে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, ফাল ওয়াজিবু আলাল মুসলিম আন ইত্তাবিআ সাবীলাল মুমিনিন, সে যেন মুমিনদের পথ অনুসরণ করে, ওয়ালা ইউখালিফাহুম ওয়ালা ইয়াশুযা আনহুম তাদের বিরোধিতা না করে এবং তাদের থেকে দূরে চলে না যায়। নাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যপন্থীদের সাথে থাকার, সত্যের পথ অনুসরণ করার এবং জামায়াতুল মুসলিমিন সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামায়াতুল মুসলিমিনের সাথে থাকার তৌফিক দান করুন। আমরা যেন কখনো সত্য থেকে বিচ্যুত না হই কিংবা সত্যপন্থীদের থেকে যেন আমরা দূরে চলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যেন ধ্বংসের পথে পরিচালিত না হই কিংবা আমরা যেন নিজের কাদের থেকে ইসলামের নিরাপত্তা রজ্জুকে ছুড়ে ফেলে না দেই, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। আমিন। নাম বারাকাল্লাহু ফিকুম।
শেখ জাযাকাল্লাহু খায়র। আমাদের বেশ কিছু কোশ্চেন আছে শেখ, আমাদের লাস্ট লেকচার থেকে 3-4টা এবং আজকে সব মিলে প্রায় 13টা দেখা যাচ্ছে যে এখনের মধ্যে একটা কনফিউশন, জামাআ কারা কাদের প্রতি বায়া দিতে হবে তাদের মধ্যে একটা কনফিউশন আছে বেশ কোশ্চেনের মধ্যে। এটা
আমার মনে হয় যে এই বিষয়ে যে প্রশ্নগুলো আছে আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, আমার মনে হয় আমি তো দেখিনি আসি, তবে আমার মনে হচ্ছে যে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর দিকে আপনি একটু ভালোভাবে চাইলে মনে হয় 3-4টা প্রশ্নকে একত্রিত করা যাবে, বিষয়বস্তু প্রায় একই।
আমি ওইটাই করার চেষ্টা করছি। বারাকাল্লাহ। আমরা কি গত ক্লাসের কোশ্চেন গুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ,
যেগুলা ইম্পর্টেন্ট আছে, যেগুলা ইম্পর্টেন্ট ওইগুলাই।
সূরা আলে ইমরান প্রথম কোশ্চেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন কুনতুম খায়রুন খায়রা উম্মাতিন উখরিজিত লিন-নাস, এই যে কুনতুম বলা হইছে যে ইউ ওয়্যার, এটার মানে কি যে এই ভার্বটা কি আপনার পাস্ট টেন্স বোঝানো হয়েছে নাকি?
আসলে অনেক জায়গায় টেন্সটা পাস্ট যদিও হয়, অনেক সময় কোনো বিষয়ের নিশ্চিত বোঝানোর জন্য প্রেজেন্ট কিংবা ফিউচারের কোনো বিষয়কেও পাস্ট টেন্সে আরবিতে ব্যবহার করা হয়। কোন বিষয়ে এটা সুনিশ্চিত এমন একটা মেসেজ দেওয়ার জন্য পরবর্তীতে হবে কিংবা হচ্ছে এই ধরনের বিষয়কেও পাস্ট টেন্সে বর্ণনা করা যায়। কুনথুম এইটা যদিও এটার বাহ্যিক রূপটা পাস্ট টেন্স, এখানে যে শুধু এই ঘটনাটা আগেই হয়েছে, কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে তোমরা ছিলে খাইরা উম্মাহ আর এখন তোমরা নেই, এটা না। এটা আল আমরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা দুই ভাবে আমরা বলতে পারি, যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই যে কাজ, এই কাজের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছিল, এইটা না। আমরা এইটাকে বাহ্যিক যে রূপটা কুনতুম শব্দটা আমরা দেখতেছি, এই বিষয়টা কন্টিনিউ বোঝানোর জন্য যে নিশ্চিত ভাবেই তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, উখরিজাত লিন-নাস, এই বিষয়টা যে কন্টিনিউ, এই বিষয়টা নিশ্চিত একটা বিষয় যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, এবং তোমরা মানুষের জন্যই তোমাদের তোমাদের আবির্ভাব, তোমাদের উদ্ভবটা মানুষের জন্যই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে এখানে যদি আমরা কুনতুম এটাকে তোমাদের উদ্ভব গঠানো হয়েছিল যদি আমরা বলি, তাহলে উদ্ভব গঠানো হয়েছিল এর অর্থ এই না যে এই উদ্ভব গঠানোর কাজটা শেষ হয়ে গেছে, এটা না। এই জাতি কুনতুম খাইরা উম্মা, খাইরু উম্মা, এই যে উম্মা, উম্মাতু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে এদের আবির্ভাব ঘটছে, ঘটানো হয়েছিল কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ঘটানো হয়েছিল এই কিতি, এবং এটা এখন পর্যন্ত এখনো এই বিষয়টা আছে। যেমন আমরা বলি যে খানাল্লাহু ওয়া খানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সকল বিষয়ে জ্ঞাত ছিলেন, এর অর্থ কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন জ্ঞাত নেই? এর অর্থ হলো যে নিশ্চিতভাবে তিনি জ্ঞাত ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন। যখন এই কোন বিষয়কে পাস্ট টেন্সে দেয়া হয়, তখন এই বিষয়ের এই বিষয়টাকে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিন কালে এই বিষয়টা সুনিশ্চিত, কখনো এই বিষয়টা বোঝানোর জন্য প্রেজেন্ট এবং ফিউচার সময়ে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটাকে পাস্ট টেন্সে এটাকে বর্ণনা করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়ে অনেকগুলো অনেকগুলো ইকিতেই বলছেন, যে দেখা যায় কানা, এখানে হয়তো আমরা বলতে পারি যে এখানে বলা প্রয়োজন ছিল ইয়াকুনু বা মা জালা, তিনি সব সময় আছেন, এমন বলা হয়নি। কানা, কানা বলতে যে তিনি ছিলেন, আছেন, মা জালা, তো কুনতুম খাইরা উম্মাতিন, মা জিলতুম খাইরা উম্মাতিন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সব সময় আছো বেস্ট নেশন, যাদেরকে যাদের আবির্ভাব উদ্ভব ঘটানো হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম বারাকাল্লাহু ফিক,
নাম শেখ বারাকাল্লাহু ফিকুম শেখ। সেকেন্ড
কোশ্চেন, বিষয়টা বিষয় বিষয় বিষয়টা পরিষ্ক্লিয়ার হয়েছে না আখি?
আল্লাহ বারাক ফিকুম শেখ, ক্রিস্টাল ক্লিয়ার শেখ, জাযাকাল্লাহ খায়র,
খায়র ইনশাআল্লাহ।
নাম শেখ, এই যে enjoying good and forbidding evil, এটা কি ফার্দ কিফায়া, এটা প্রুফ কি শেখ?
কোনটা আখি? আফওয়ান,
এই যে enjoying good এবং প্রভিডিং ইভিল, এটা কি ফার্দার কিফায়া, এটা প্রুফ কি?
হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো ফরজে ফরজে কিফায়া, এবং কোন ক্ষেত্রে এটা এটা ফরজু আইন, কোন কোন ক্ষেত্রে এটা ফরজু আইন, শুধু ফরজে কিফায়া না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়া আমুর আহলাকা বিস সালাত ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনার ছেলেকে সালাতের জন্য আপনি বলবেন, এটা ফরজে কিফায়া না? যে আমার ছেলেকে ওই মসজিদের ইমাম সাহেব বললেই হলো, আমি বলবো কেন? এটা ফরজু আইন আলাই, আপনাকে বলতেই হবে। কু আনফুসাকুম ও আহলিকুম নারা ও কৌদুহান নাসু ওয়াল হিজারা, এটা ওই গ্রামের লোকজন এটা এই কাজ করবে না, এটাকে এই কাজটা প্রথমে আপনাকেই করতে হবে। তো এর জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা জেনারেলি সাধারণত যদিও এটা এটা কিফায়া, কিন্তু সর্বক্ষেত্রে সবসময় এটা কাফায়া না, কখনো এই কাজটা ফরদু আইন, ফরদু আইন না। আল্লাহ বারিক ফিক,
আল্লাহ বারিক ফিক। শেখ, সেকেন্ড কোশ্চেন, শেখ ফাউজান হাফিজাহুল্লাহ যে বলছেন যে দ্য বেস্ট অফ হিজ নেশন ডু নট রিস্ট্রিক্ট দেমসেলভস টু দেমসেলভস, আমি শিওর না, এটা একটা ভাইকে কোট করতেছি, শেখ ফাউজান বলতে ইংলিশ ট্রান্সলেশনে বলছেন যে ট্রান্সলেট করা হয়েছে যে বেস্ট নেশন ডু নট রিস্ট্রিক্ট to themselves, ekhane ki best nation whole muslim nation ke mean kora hocche she
shah fazar hafizullah ki likhen je best nation
mane translated she mane best nation tader nijeder nijedeke restrict kore na, do not restrict to themselves,
nijeder ke restrict kore na
to themselves, ma tader nijeder jonno shudhu restrict kore, don't restrict to themselves.
রেসপেক্ট না রেস্ট্রিক্ট, কোনটা শব্দটা কি আছে?
রেস্ট্রিক্ট,
রেসপেক্ট যেটা মানে সম্মান
না, সে দ্বিতীয়টা রেস্ট্রিক্ট।
এখানে কি সম্পর্কে মানে কোন বিষয়ে শেখ ফজল আবিদুল্লাহ এটুকু বলছেন?
বেস্ট অফ নেশনের সম্বন্ধে,
বেস্ট অফ নেশন কি হয়েছে যে তারা নট রেস্ট্রিক্ট দেমসেলভস,
না আছে, জি জি যে বলা হয়েছে এটা মানে কি, এবং লাহফুল মাহফুজ মানে কি?
আল্লাহুল মাহফুজ যেটা সংরক্ষিত একটা তখত বা সংরক্ষিত একটা টুকরো, লাউহুল মাহফুজের শাব্দিক অর্থ হলো এটাই, আল্লাহুল মাহফুজ যে সংরক্ষিত একটা টুকরা। আর শরীয়তের পরিভাষায় বা ইসলামের পরিভাষায় লাউহে মাহফুজ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানুষের জন্য নির্ধারিত সব কিছু যে জায়গাতে বা যে বস্তুটির মধ্যে সংরক্ষণ করে রেখেছেন সেটাই হচ্ছে লাউহুল মাহফুজ। লিকুল এই যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ও ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, দ্বিতীয় প্রশ্ন যেটা যে উম্মুল কিতাব, উম্মুল কিতাব বলতে কি বোঝানো হয়েছে? উম্মুল কিতাব বলতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসিরিনদের কথা হলো যে সেটা হচ্ছে ওই লাউহে মাহফুজ যেখানে সবকিছু সংরক্ষিত সংরক্ষণ করে রাখা হয়েছে। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে ওই মূল সংরক্ষিত ওই বস্তুটা, ওই লাউহ বা ওই তাখতটা, ওইটা তার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
একজন ভাই জিজ্ঞেস করতেছেন যে যদি আকিদার মধ্যে যদি ডিফারেন্স আসে জামাত থেকে, এইটা যদি কুফর হয়ে থাকে, তাহলে মানহাজের মধ্যে ডিফারেন্স যদি থাকে সেটা কুফর হবে না কেন? কারণ হচ্ছে যে এই ভাই বোঝার চেষ্টা করতেছেন যে মানহাজ ছাড়া তো আকিদা হয় না, এটার এক্সপ্লেনেশন কি শেখ?
মানহাজ ছাড়া আকিদা হয় না, এই যে এই কথাটা যখন আমরা আকিদা এবং মানহাজ দুইটা শব্দকে একসাথে যখন ব্যবহার হবে তখন আকিদা বোঝাবে শুধুমাত্র মানুষের যে মৌলিক বিশ্বাসগত যে বিষয়গুলো ওই বিষয়গুলোকেই বোঝাবে, এবং মানহাজ এছাড়া অর্থাৎ ওই যে বিশ্বাসের বিশ্বাসমূলক বিষয়গুলো ছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো ওই বিষয়গুলোকে বোঝাবে। এই কারণে সবসময় মানহাজ বলতে আকিদা বুঝায় না এবং আকিদা বলতে মানহাজ বুঝায় না। যখন আকিদা এবং মানহাজ দুইটা শব্দ একত্রে ব্যবহৃত হবে তখন প্রত্যেকটা আকিদা হবে ইমানিয়াত এবং মানহাজ হবে অন্যান্য বিষয়গুলো যেগুলো যে বিষয়গুলো একজন মুসলমানের জন্য তার জীবন পরিচালনার জন্য যে নীতি বা যে আদর্শ তার অনুসরণ করা দরকার। আকিদা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার অবলম্বিত বা অনুসৃত যে নীতি বা আদর্শগুলো ওইগুলাকে বোঝাবে মানহাজ। সুতরাং যখন আকিদার কথা আর যদি আকিদা মানে আকিদার কথা যদি আলাদা ভাবে ব্যবহৃত না হয়, যেমন শারহ সুন্নাহ ইমাম বারবারি রাহমাহুল্লাহর এই যে ব্যাখ্যা যেটা আমরা পড়লাম এখানে এক জায়গায় শেখ ফাওজান হাফিজাহুল্লাহ তার ব্যাখ্যায় বলছেন যে আল আমরুল আউয়াল আন ইয়াকুনা মানহাজুহা আল কিতাবু ওয়াস সুন্নাহ, তার মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ। তো এই এই জামায়াতের মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ। এখানে মানহাজ বলতে কি বোঝানো হয়েছে? সব কিছু, মানহাজ ফিল আকীদা, মানহাজ ফিল আমাল, মানহাজ ফিল সুলুক, মানহাজ ফিল তারবিয়া, মানহাজ ফিল দাওয়া, সব কিছুই সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর মানহাজ। এই কারণে যদি আকীদাগত বিষয়ে মানহাজ যে জামায়াতুল মুসলিমিনের যদি বিরোধিতা করা হয় তাহলে সেটা হবে কুফর, আর এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আকিদা ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো ওই বিষয়ে মানে মানহাজের ক্ষেত্রে আকিদা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মানহাজের বিরোধিতা যদি হয় তাহলে সেটা হবে দলাল বা গুমরাহি।
এরপরে কোশ্চেন শেখ, আমরা কি এমন কোন ইমাম বা জামাতের পিছনে নামাজ পড়তে পারি যাদের মানহাজ আফওয়ান আকিদা সহিনা, এবং অথবা আমরা সেই ইমাম বা জামাতের আকিদা সম্বন্ধে জানলাম না, এমন জামাতে কি শরীক হতে পারবো কিনা অথবা সেই ইমামের পিছনে নামাজ পড়তে পারবো কিনা?
এখানে কথা হলো যে ইমামের আকিদা সম্পর্কে আমার জানা নেই, কিন্তু আমি জানি এটুকু জানি যে ইমাম মুসলিম না, মুসলমানরা তার পিছনে নামাজ পড়ে। আমি হয়তো স্পেসিফিক্যালি তার তার আকিদা কি ওই বিষয়ে আমি জানি না। ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই, এবং কারণ জন্য বিল মুমিনিনা খাইরা, একজন মুমিনকে একজন মুসলমানকে সত্যিকার মুসলমান হিসাবে ধারণা করা এটি হচ্ছে আমাদের নীতি, আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ জন্য বিল মুমিনিনা খাইরা, মুসলমান মুমিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করো। সুতরাং আমরা সাধারণ একজন 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 আমি হয়তো কোথাও গেলাম একজন ইমাম সম্পর্কে আমার জানা নেই, কিন্তু মুসলমানরা ওই এলাকার মুসলমানরা তার পিছনে সালাত আদায় করতেছেন, উনি একজন মুসলিম ইমাম, বাস এটুকুই। তার পিছনে সালাত আদায় করার জন্য এই নলেজটুকুই আমার জন্য যথেষ্ট, আমাকে খুঁজতে হবে না যে আপনি এই বিষয়ে কি বলেন, আপনি কোনো মাজহাব অনুসরণ করেন কিনা, মাজহাব ওয়াজিব মনে করেন কিনা, আপনি তাবিজ কবজ দেন কিনা, এই সমস্ত বিষয় খোঁজাখুঁজি আমার প্রয়োজন নেই। আর যদি কোনো ইমামের আকীদা বিষয়ে যদি এই বিষয়ে কোনো স্পষ্ট কোনো বিষয় থাকে এটা জানা যে এই যে উনি এমন কোনো আকীদা পোষণ করে যে আকীদাটা কিতাব এবং সুন্নার সুন্না বিরোধী অথবা জামায়াতুল মুসলমানদের যে সঠিক আকীদা সহি আকীদা বিরোধী কোনো আকীদা, যে আকীদাটা কুফর, যে আকীদাটা কুফর এরূপ কোনো আকীদা পোষণ করে তাহলে অবশ্যই তার পিছনে সালাত আদায় করা যাবে না। অর্থাৎ যদি ইমাম এমন কোন ইমাম সম্পর্কে এটুকু জানা যায় যে ইমাম এমন কোন আকীদা পোষণ করে যে আকীদাটা হলো কুফর, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর মস্তুরুল হাল, ইমাম মস্তুরুল হাল, শুধুমাত্র এটুকু জানা মুসলিম ইমাম, ইমাম মুসলমান, তার পিছনে মুসলমানরা সালাত আদায় করতেছে, এই অবস্থায় আমি আর কিছু তার সম্পর্কে ভালো কিছু আর কিছু জানা নেই, তো এই অবস্থায় তার পিছনে সালাত আদায় করা যাবে। আর যদি জানা থাকে এটুকু যে সে এমন কোন আকীদা পোষণ করতেছে যে আকীদাটা কুফর, তাহলে অবশ্যই তার পিছনে সালাত বর্জন করতে হবে। নাম বারাকাল্লাহু ফিক।
মাশাআল্লাহ শেখ, সুন্দর সুন্দর অ্যানসার শেখ। পরবর্তী কোশ্চেন, আমাদের এক সিস্টার একটা হিজবি গ্রুপের সাথে ইনভলভ ছিল বা বায়াত দিছিলেন, এবং উনি যখন জানতে পারছেন গ্রুপটা কোরআন মুসন্না মানহাজ সালাফ সালে অনুসারী না, তখন সেখান থেকে উনি বেড়ে এসে কোরআন সুন্না অনুসারী হন। এখন সেই সেই বোনকে কি ইস্তেগফার করতে হবে তার সেই যে আরেকটা গ্রুপের সাথে সে বায়াত দিছিলেন?
হ্যাঁ আখি, ইস্তেগফার তো অবশ্যই অবশ্যই ইস্তেগফার তো করতে হবে, এবং এটা শুধু শুধু ওই বোনের জন্য এটা না, এটা প্রত্যেক মুসলমানের জন্যই ইস্তেগফার যত বেশি করা, এবং বিশেষ করে নিজের অতীত যে গুনাহ এই গুনাহগুলোকে স্মরণ করে ইস্তেগফার করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বেশি পছন্দ করেন। আর এছাড়াও হলো যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো ইস্তেগফারের ফজিলত তো অনেক। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বললাম যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই ইস্তেগফারের জাযা স্বরূপ ফলস্বরূপ ফল কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি তোমাদের উপরে পানি বর্ষণ করবেন। হ্যাঁ, ওয়া ইয়ামদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। তো এইটা এগুলো ইস্তেগফারের বারাকা, ইস্তেগফারের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা প্রাপ্তি, আর এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাহমা বারাকা খায়ের কল্যাণ লাভ করা যায়। তো এটা অবশ্যই করা দরকার। এবং যে অনেক সময় কোন অতীতের যে ভুল, এই ভুলের উপরে যখন একজন লোক অনুতপ্ত হয় যে আমি এটা ভুল করছি, এটাকে এটাকে এটাতে অনুতপ্ত হওয়া, নিজের গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, এটাই হচ্ছে তওবার, মূলত এটাই হচ্ছে তওবা। তওবা দুটো বিষয়, প্রথম কথা হলো নিজের কাজের জন্য অনুতপ্ত এবং অনুসূচিত হওয়া, এবং ওই কাজকে পরিপূর্ণ রূপে বর্জন করা। এরপরে হলো যেটুকু হয়েছে এটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তো যখনই আমাদের থেকে কোনো ভুল ভ্রান্তি ক্ষমা কোনো গুনাহ খাতা আমাদের থেকে হবে, তখন আমরা যদি ওইটার উপরে অনুতপ্ত অনুসূচিত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওই কাজকে পুরোপুরি রূপে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি, তাহলে এটা অনেক সময় সফলতার কারণ হয়। তো অনেক সময় মানুষের অনেক গুনাহ এটা তার সফলতা লাভের কারণ হয়, এবং অনেক সময় অনেক নেক কাজ, অনেক সময় অনেক নেক কাজও মানুষের বরবাদে বা তার ধ্বংস হওয়ার কারণ হয়। যেমন এবারে আমাদের এই যে ইত্তিলা সংখ্যাতে সালাফে সালেহীনের অমূল্য বাণী বিষয়ে এই বিষয়টা আমাদের লেখা হয়েছে, আলওয়াবিল সাইয়্যিব ওয়া রাফিউল কালিম আত-তাইয়্যিব, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই বই থেকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে সালাফদের কথা হলো যে অনেক সময় একটা নেক কাজও মানুষকে তার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এটা কিভাবে? যে একটা ভালো কাজ করছে, এটা নিয়ে সে খুব আত্মতৃপ্তি বোধ করতেছে যে না, এটা বিরাট একটা কাজ করে ফেললাম, হ্যাঁ অনেক সব কমাই ফেলছি, তো তার মধ্যে একটা আত্মম্বরিতা, একটা দাম্ভিকতা, একটা অহংবোধ চলে আসে, সে বেপরোয়া হয়ে ওঠে, এবং এটা দিয়ে সে মানে আল্লাহ তাআলাকে বুঝাইতে চায় যে দেখো আমি তোমার জন্য কত করছি। হ্যাঁ, মানুষের কাছেও খুব ভালো লোক মুত্তাকি পরেজগার হিসাবে নিজেকে প্রকাশ করতে চায়, এই সমস্ত জিনিস তখন তার মনের মধ্যে চলে আসে, অথচ সে করছে কিন্তু একটা ভালো কাজ। এই কাজগুলোর মাধ্যমে এই ধ্যান ধারণা যখন তার মধ্যে চলে আসে, তখন এটা তার তার গুমরাহির পথ, তার তাকে তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়, তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর পক্ষান্তরে একজন লোক কখনো একটা গুনাহ একটা পাপের কাজ করছে, কিন্তু এরপরে সে বুঝছে, এটা অনুধাবন করছে যে আমি এটা অনেক বড় আমি জুলুম করছি, অন্যায় করছি, আমি পাপ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তো সে অনুতপ্ত লজ্জিত হয়ে সবসময় ওইটার জন্য যখনই তার স্মরণ হয় তখনই সে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে পড়ে, অনুতপ্ত হয়ে পড়ে, তার ওই গুনার কথা মনে হয় যে আমি একসময় এই কাজটা করছিলাম। হ্যাঁ, তো সে সবসময় আল্লাহর কাছে বিনয়ী থাকে, বিনীত থাকে, হ্যাঁ, এবং তৌবা ইস্তিগফার করতে থাকে। তো এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং এর দ্বারা তার কল্যাণের পথ, সে সবসময় আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সে আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে খায়ের এবং বারাকাত লাভ করতে থাকে। এই জন্য যে ওই সিস্টারের যে কথা যে উনি হয়তো অতীতে যে ভুলের মধ্যে ছিলেন, এইটাকে সত্যিকার ভাবে ভুল মনে করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তিনি সবসময় যখনই ওনার মনে পড়বে হায় হায় আমার অতীত তো ছিল এই ধরনের, তখনই উনি আল্লাহর কাছে আরো বেশি লজ্জিত হবেন, আরো বেশি অনুসূচিত হবেন এবং আরো বেশি মনে প্রাণে কায় মনে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবেন। এর দ্বারা তার তার আল্লাহর পক্ষ থেকে তিনি অনেক বেশি রহমা আল্লাহর পক্ষ থেকে বারাকা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও সেই তৌফিক দিন যেন আমরা আমাদের প্রত্যেকটা অতীতের গুনাহের জন্য যেন আরো বেশি অনুতপ্ত অনুসূচিত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি।
আমিন শেখ। আমিন শেখ। নাম শেখ। নাম শেখ, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমাদের আমাদের মুসলিম মুসলিম মুসলিমদের ইমাম কে, আমাদেরকে একজন মুসলিমদের ইমাম এখন কি আছেন কিনা, আমাদের যদি মুসলিমদের ইমাম না থাকে এবং আমরা কি স্টিল কনসিডার করতে পারি সেই জায়গায় জামাআ আছে, কারণ অনেক লোকই তো ফিরকাতুন নাজিয়া অনুসারী,
অনেক লোকই আছে ফিরকাতুন নাজিয়ার অনুসারী। এখানে আমরা ওই শেখ ফজান হাফিজাউল্লাহর এই ব্যাখ্যা থেকে আমরা জানলাম যে জামায়াতুল মুসলিমিন বা ইমামুল মুসলিমিন হিসাবে শরীয়তের পরিভাষাগত অর্থে ইমামুল মুসলিমিন কিংবা জামায়াতুল মুসলিমিন এটা ডিক্লেয়ার হওয়ার জন্য দুটো শর্ত। প্রথম শর্ত হলো যেটা হলো যে এই জামাত কোরআন এবং সুন্নার অনুসারী, সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হতে হবে এবং তাদের একজন ইমাম থাকতে হবে যে ইমাম তাদেরকে কোরআন এবং সুন্নার পথে পরিচালিত করবে এবং তাদের দিনই সর্ববিষয়ে তার কাছে সমাধানের জন্য মানুষ যেতে পারে, এই ধরনের একজন ইমাম পাওয়া যায়। এখন বর্তমান দুনিয়ার যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আহলুল হক আমরা যেটা বলবো যে ওই যে প্রকৃত অর্থে, পরিভাষাগত অর্থে না, প্রকৃত অর্থে জামা আছে, প্রকৃত অর্থে এখন পর্যন্ত লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ একটা দল অবশ্যই সব সময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত এই দলটাই এরাই হলো আসলে জামাআ জামাআতুল মুসলিমিন। এটা হলো প্রকৃত অর্থে। আর পরিভাষাগত অর্থে যেটা যদি পাওয়া যেতে হয় তাহলে অবশ্যই একজন ইমাম পেতে হবে। আর ইমাম ইমামুল মুসলিমিন কাকে বলে? ইমাম হলেন যে যেটা উলামায়ে কিরাম ইমামের ডেফিনিশনে বলেন যে ইমামুল মুসলিমিন যিনি ধরেন সাহেবুল শারার প্রতিনিধিত্ব করবেন ফি আকামাতিদ দীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া, দিন প্রতিষ্ঠায় এবং দুনিয়ার পরিচালনায় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করবেন, এই ধরনের লোককেই বলা হয় ইমাম ইমামুল মুসলিমিন। তো এই ধরনের লোক এই ধরনের লোক যিনি সর্ববিষয়ে সর্বগোটা বিশ্বে বা সব জায়গায় মুসলমানদের মধ্যে দিন কায়েম করার এবং মুসলমানদের জাগতিক বিষয়গুলো পরিচালনা করার দায়িত্বশীল, কেউ তো কেউ আসে কিনা এটা তো আপনারা ভালো জানেন। হ্যাঁ, জামাত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকেই জানা যায় যে অবশ্যই একটি জামাত আছে, সব জায়গায় একটা ক্ষুদ্র দল আছে। হ্যাঁ, একজন না হয় কয়েকজন, হ্যাঁ কিছু সংখ্যক অথবা বেশ কিছু সংখ্যক কয়েকজন হলেও কিছু লোক সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত আছে। কিন্তু পরিভাষাগত অর্থে যদি জামায়াতুল মুসলিমিন মুসলমানদের জামায়াত বলতে হয়, তাহলে তাদের মধ্যে এই বিষয়গুলা পেতে হবে যে তাদের একজন ইমাম থাকতে হবে। এখন বিষয় হলো যে যেমন মামলাকাল আরবিয়া সৌদিয়া এর বিষয় হলো আলহামদুলিল্লাহ ওইখানে আকিদার দিক থেকে অধিকাংশ মানুষই সাহি আকিদার উপরে, মানহাজের দিক থেকেও বেশিরভাগই সাহি মানহাজের উপর অনুসারী, তো কিতাব এবং সুন্নার অনুসারী লোক আছেন, তো ওইখানে তাদের যে জামাত সেই জামাত জামায়াতুল মুসলিমিন আমরা বলতে পারি, যেহেতু তারা কোরআন এবং সুন্নার অনুসারী সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত এবং তাদের পরিচালক যিনি বাচারা তারাও তাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী যদি পরিচালনা করে থাকেন এবং যথাসম্ভব করছেন, সুতরাং এই জামায়াতের জন্য তাদের পরিচালককে ইমাম বলা যেতে পারে, ইমামুল মুসলিমিন পরিচালককে ইমাম বলা যেতে পারে যদি দেখা যায় যে উনি কিতাব এবং সুন্না অনুযায়ী তাদেরকে পরিচালনা করছেন। কিন্তু যেহেতু সৌদি গভর্নমেন্ট যারা পরিচালনা করতেছেন ওনারা যেহেতু অন্যান্য মুসলিম দেশ লিড করতেছেন না, কিংবা অন্যান্য মুসলিম দেশে শরীয়তের প্রতিনিধিত্ব দিন কায়েমের কাজ ওনারা করতেছেন না, কিংবা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর জাগতিক বা দুনিয়াবী যে বিষয়গুলো সেগুলো পরিচালনার দায়ভার ওনাদের উপরে নেই, সুতরাং ইন জেনারেলি ওনারা কিনা ইমামুল মুসলিমিন না কিংবা খলিফাতুল মুসলিমিন না, হয়তো এটা হলো যে সৌদি আরবের ভূখণ্ডে যে জামাত আছেন মুসলমানদের যে জামাত সত্যের অনুসারী তাদের জামাত হলো জামায়াতুল মুসলিমিন, এবং যদি তাদের যে গভর্নমেন্ট যে সরকার যারা আছেন সরকার দেশ পরিচালনা দায়ভার যাদের উপরে আছে তারা যদি সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরিচালনা করে থাকেন তাহলে তাকে ইমাম বলা যাবে।
আমার মনে হয় যে নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিচ্ছেন, বারাকাল্লাহ ফিক, যে একটা দেশের রাষ্ট্রনেতা যদি মুসলমান হয়ে থাকে তারা কি দেশের জামাত লিডার হতে হবে কিনা। শেখ, রুলার হ্যাভিং এ রুলার মানে হচ্ছে জামাতের লিডার থাকা, এটা কি একটা কন্ডিশন নাকি? জামাতের লিডার থাকা এটা একটা কন্ডিশন নাকি?
জামাতের লিডার থাকা এটা কন্ডিশন হলো যে যদি জামাতটা, এই যে বললাম যে শরীয়তের পরিভাষায় যদি কোনো লিডার থাকে, যদি কোনো জামাত হয় শরীয়তের পরিভাষায় যদি কোনো জামাত হয় তাহলে ওই জামাতের ইমাম থাকতে হবে। কিন্তু যে কোনো দলের কোনো নেতা ইমামের ডেফিনিশন যেটা উলামায়ে কেরামরা দিছেন যে যিনি প্রতিনিধিত্ব করবেন সাহেবুল শরিয়ার ফি ইকামাতি দ্বীন ওয়া সিয়াসাতি দাওলা, যিনি মানুষকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবেন এবং মানুষ সর্ববিষয়ে তার দ্বীনি এবং দুনিয়াবী বিষয়ে যার কাছে যাবে, যার দ্বারস্থ হবে, যিনি এগুলা সমাধান দেবেন। এখন এই কারণে যখন জামায়াতুল মুসলিমিন হবে তখন অবশ্যই তাদের এই ধরনের একজন ইমাম থাকতে হবে, তখন এটা পরিভাষাগত অর্থে বলা হবে যে এটা জামায়াতুল মুসলিমিন। কিন্তু এমনি যে কোনো একটা একটা দল হলেই যে একটা লিডার থাকতে হবে একজন ইমাম থাকতে হবে, এটা হলো একটা বিদআতি ধারণা। যেমন অনেক আপনি ওই যে আগের প্রশ্নে বললেন যে ওই যে একটা হিজবি দলের সাথে যে সিস্টারের সম্পৃক্ততা ছিল ওইখানে তিনি বায়াত দিচ্ছেন, হিজবি না, যারা ধরেন নিজেকে সালাফি কিংবা আহলুল হাদিস বলে দাবি করে, এমনও অনেক অনেকে আছে যে যাদের নীতিমালার মধ্যে একটা হলো যে অবশ্যই তিনজন হলেই একজনকে আমির মেনে বায়াত দিতে হবে। এটা হলো সম্পূর্ণরূপে একটা বিদআতি ধারণা, একটা বিদআ। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, কোরআন এবং সুন্নাতে এর পক্ষে কোনো প্রমাণ নেই, অথচ কোরআন এবং সহি সুন্নার অনুসারে বলে দাবিদার এমন অনেকে আছে যে যারা একদম প্রত্যক্ষভাবে বায়াত নেয়, তাদের তাদের নীতির মধ্যে একটা নীতি হলো যে আপনারা যদি তিনজন কোথাও যান তাহলে আপনাদের একজনকে আমির মেনে নেবেন, প্রত্যেক গ্রামে একজন আমির থাকতে হবে, প্রত্যেক পাড়ায় মহল্লায় একজন আমির থাকতে হবে, তার কাছে বায়াত দিতে হবে। এটা তারা কোথা থেকে পেল? এগুলো সম্পূর্ণরূপে বিদআ, কোরআন এবং সুন্নার নামে এগুলো হলো বিদআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব বিষয় থেকে মুক্ত থাকার এবং দূরে থাকার তৌফিক দিন, এবং এইগুলো হলো ইসলামের নামে অনেক বড় ফিতনা, এগুলার বিষয়ে আমাদের প্রত্যেককেই সচেতন থাকা দরকার। বায়আ হবে একমাত্র খলিফাতুল মুসলিমিন কিংবা আমিরুল মুমিনিনের কাছেই বায়আ, যে আমি সংগঠনের কোন সংগঠনের আনুগত্য করব, এই করব, এইগুলা দিনের মধ্যে নেই, এগুলা দিনের অন্তর্ভুক্ত কোনো বিষয় না, এগুলা দিনের মধ্যে উদ্ভট এবং বানোয়াট বিষয়। আর ইমাম, যে আমরা কয়েকজন একত্রিত হয়ে গেছি, এখান থেকে একজনকে আমরা আমরা ইমাম বানিয়ে নেব, তার কাছে বায়াতের আনুগত্যের বায়া দেব, শপথ দেব, এটা এটা লাইসা মিনাদ দিন। এইভাবে সালাফদের মধ্যে কেউ এইভাবে কি করেননি। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী, তাদের সময়ে কিংবা তাবেঈন তবে তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সময়ে যে এইভাবে কয়েকজন তারা একত্রিত হয়েছেন আর তারা অন্যরা একজন তাবেঈর কাছে শপথ দিচ্ছেন, বায়াত করছেন কিংবা ওনাকে ইমাম নির্ধারণ করছেন যে আপনি আমাদের এই এলাকার ইমাম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিংবা ওই যে যুদ্ধের ক্ষেত্রে যখন বিভিন্ন দল সেনাদল পাঠানো হয়েছে, তখন সেই সেনাদলে একজনকে কমান্ডার নিযুক্ত করা হয়েছে, সেই কমান্ডার নিযুক্ত করা এবং ইমামুল মুসলিমিন নিযুক্ত হিসাবে নিযুক্ত করা, এই দুইটা এক বিষয় না।
আমাদের শেষ কোয়েশ্চন শেখ, একজন ভাই জিজ্ঞেস করছেন দাওয়াত সালাফিয়া এটা কি আল জামাআ কিনা?
দাওয়া সালাফিয়া এটাই হলো জামাআ, এটা সালাফিয়া কি না না, এটাই হলো দাওয়া আল জামাআ, যে জামাআ সালাফে সালেহিনের অনুসারে যে জামাআ, এটাই হলো প্রকৃত অর্থে জামাআ, এটাই হলো প্রকৃত অর্থে জামাআ। কারণ সালাফদের অনুসৃত বিষয় কি ছিল, তারা সালাফরা কি অনুসরণ করতেন, কোরআন এবং সুন্না, কোরআন এবং সুন্না ছাড়া অন্য কিছু সালাফদের অনুসরণীয় বিষয় ছিল না, তাদের অনুসরণীয় বিষয় ছিল কেবল কোরআন এবং সুন্না। সুতরাং সালাফদের অনুসরণীয় বিষয় যেহেতু কোরআন এবং সুন্না, সুতরাং যারা সালাফে সালেহীনের অনুসারী তারাও কোরআন এবং সুন্নারই অনুসারী, আর কোরআন এবং সুন্নার অনুসারী যারা তারাই জামাআ, তারাই প্রকৃত অর্থে এরাই হলো আল জামাআ। সুতরাং যদি কেউ নিজেকে আহলুল হক বলে দাবি করে তাহলে অবশ্যই তাকে সালাফে সালেহীনের অনুসৃত পথের অনুসারী হতে হবে, এর বাইরে থেকে কেউ যদি দাবি করে আহলুল হক তাহলে সে নিঃসন্দেহে বলা যাবে সে আহলুল বাতিল, আহলুল বাতিল।
আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।